মিডনাইট হরর স্টেশনের সমস্ত গল্প শুনতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে। শুনতে থাকুন শ্রীতমা সেনগুপ্তের কাহিনী ধূমাবতী। দশ মহাবিদ্যার সপ্তম মহাবিদ্যা দেবী ধূমাবতী, ভয়ঙ্করী এই তান্ত্রিক দেবী বৈধব্য ও অমঙ্গলের প্রতীক। কিন্তু কেন কুসুমের জীবনে আবির্ভূত হলেন তিনি? এক নিস্তরঙ্গ গ্রাম্য জীবনে কেন ঘনিয়ে এল অমঙ্গলের মেঘ? সে রহস্যেরই উত্তর খুঁজব আজকের গল্পে। শুনতে থাকুন শ্রীতমা সেনগুপ্তের কাহিনী ধূমাবতী।
হুস হুস শব্দে কাকগুলোকে উড়িয়ে দিতে দিতে বড় বউ বিরক্ত হল। সকাল থেকে হয়েছে এই এক জ্বালা, কা কা করে কান ঝালাপালা করে দিল। পুরো গোবরা পোঁতার কাক বোধহয় ওদের বাড়িতেই এসেছে আজ।
বিনি, এই বিনি, তারা তো এগুলোকে অলক্ষণের মতন চেল্লাচ্ছে।
ওদিকে কাঁচা আমে নুন লঙ্কা গুঁড়ো ছড়িয়ে জিভে চকাশ চকাশ শব্দ করতে করতে ঘরে ঢুকছিল বিনি। হঠাৎ থমকে দাঁড়াল। এতক্ষণ রোদ্দুর থেকে ঘরে আসতে চোখে আঁধার দেখছে, ঠিক ঠাউর করতে পারল না যেন। ভুরু কুঁচকে খানিক তাকিয়ে থেকে বলল,
কে গা ছোট খুড়ি?
উত্তর এলো না ঘর থেকে। ছোট খুড়ির খাটে চুল এলিয়ে কে যেন শুয়ে, ঢেউ ঢেউ মতো রুক্ষ চুলগুলো যেন। বিনি চুলে তেল না মাখলে এমনটা হয়, অন্ধকারে ভালো বোঝাও যাচ্ছে না। বিনি ভাবল, এই অসময়ে ছোট খুড়ি ঘর অন্ধকার করে শুয়ে।
বিনি, ও বিনি, পুরার মুখে টং টং করে চড়ে বেড়ানো আর হয় না।
মায়ের গলা পেয়ে তড়ি ঘড়ি রান্নাঘরের দিকে ছুটল বিনি। বিনিকে দেখেই মা যমুনা বলল,
সারাটা দুপুর কোন বাড়ির ধিঙ্গি মেয়ে এমন মাঠে ঘাটে ঘোরে রে?
মাঠে ঘাটে তো ঘুরি নে মা, ওই গাছে চড়ে আম পারলাম, দেখো কেমন মেখেছি আম থেতো করে।
গেছো মে, বিয়ের বয়স হয়ে গেল আর উনি গাছে চড়ছেন, আসুক তোর বাবা আজ।
ছোট খুড়ির কি হয়েছে মা, ব্যারাম?
আমের আচারের মশলা ভাজছিল যমুনা, মেয়ের কথায় হাত থামিয়ে বলল,
ব্যারাম কেন, ব্যারাম কেন হতে যাবে?
শুয়ে আছে যে ঘর অন্ধকার করে।
শুয়ে আছে কেন? এই তো ঠাকুরপো এলো, এ সময় শোবে কেন?
তা কি জানি, আমিও তো অবাক হলুম তাই বললুম।
ঝগড়াঝাটি করেছে কি না, দাঁড়া মশলাটা ভেজে দেখি গিয়ে।
গোটা জিরে, শুকনো লঙ্কা, মেথি, মৌরি শুকনো খোলায় ভাজতে ভাজতে ভাবতে লাগলো যমুনা, গত পরশু খুব অশান্তি হয়েছিল দুটিতে, পাড়া গেঁয়ে ব্যাপার, হাওয়ার আগে খবর ভাসে। ছোট বউ গঞ্জের মেয়ে, বোঝে না, চিল চিৎকার করে বাড়ি মাথায় তুলবে। নতুন বউ, সবে চার মাস বিয়ে হয়েছে, এখন স্বামীর সঙ্গে এমন গলা তুলে ঝগড়া করলে ছিচিৎকার পড়বে না, কে শোনে কার কথা। আগেও এমনটা হয়েছে, রাত্রিরে দুটিতে সেবারও ঝগড়া, কি নিয়ে লেগেছে আর চিৎকার। পরদিন যেই পুকুরে গেছে যমুনা, অমনি সব শুনিয়ে দিতে ছাড়ল না যে নতুন বউ দজ্জাল। শহুরে মেয়ে আনা উচিত হয়নি, সেই থেকে বোঝায় ছোটটাকে, শুনলে তো। এমনি মেয়েটা ভালো কুসুম, কিন্তু ওই যে রাগ, রাগলে মাথার ঠিক থাকে না যেন। তাছাড়া কিছু অশৈলে কাণ্ডও আছে, বড় ভাসুর ঠাকুর পছন্দ করে এনেই খালাস, ভাবলেন না আমে আর দুধে সবসময় নাও মিশতে পারে, শহুরে মেয়ে গ্রামের হাওয়ায় মিশলে তবে তো। গঞ্জ তো প্রায় শহরের মতোই, দোকানপাট, স্কুল, হাট সব মজুদ, সেখানকার ধারা আর এই গোবড়ে পোঁতার ধারা এক হবে কেন? সংসারের সব মানা মোটেও শোনে না ছোট বউ। সবচেয়ে যেটা চোখে লাগে তা হল ওর তড়ি ঘড়ি খেয়ে নেওয়া। কোন কবিরাজ নাকি কবে বলেছিল ওর পেটের ব্যামো, খালি পেটে থাকা নিষেধ, তাই বেলা বাড়তে না বাড়তেই ভাতের থালা নিয়ে বসে যাবে ওই বিনির সাথে। তোর ভাসুর জিয়া তুই এখনই কেন রে বাছা, খালি পেট কি কেবল ভাতেই ভরে? ঘরে চিড়ে মুড়ি খই নাড়ু তো কম নেই, তা শহুরে বিবি খাবেনই বা কেন? খাওয়ার অনিয়ম নাকি বারণ? অমন কত বারণ কবিরাজ করে সব শুনলে চলবে কেন? কে শোনে কার কথা? বর বেলা চারটে খেলো, বউ একটার মধ্যে খেয়ে দিয়ে উঠে পড়ল। ভারী বিচ্ছিরি লাগে যমুনার, এমন অশৈলে কাণ্ড দেখেনি আগে। গাঁ ঘরে স্বামীর আগে খেতে নেই, আগ হাঁড়ি খেতে নেই মেয়ে মানুষদের, তাতে অমঙ্গল হয়। গ্রামের মেয়ে দেখে শুনে আনলেই ভালো হতো বোধ হয়, মাঝে মধ্যে ভাবে যমুনা। তা ভাসুর বুঝলেন কই, সদাশিব মানুষ উনি, সংসার করেননি, আটঘাট বোঝেন না। ঘটক সম্বন্ধ আনল, উনি পছন্দ করলেন ছোট ভাইয়ের জন্য। এমনি ছোট বউ খারাপ না, সবাইকে ভক্তি শ্রদ্ধা করে, কাজকর্মেও সরস, কিন্তু ওই যে কিছু দোষ আছে। মশলা ভাজা হয়ে গেছে, ঠান্ডা হলে শিলে বেটে নেবে যমুনা। আপাতত কড়াইতে একটা ঢাকনা দিয়ে উঠল, কি হলো আবার দেখা যাক। কুসুমের ঘরের দরজা হাট করে খোলা, কিন্তু ভেতরটা অন্ধকার। এত অন্ধকার কেন? ও তো জানলা কপাট খুলে রাখে সব সময়, আলো বাতাস আসে তাই। যমুনারও ঠাহর করতে সময় লাগল, তারপর বুঝল কুসুম বোধহয় শুয়ে আছে চুলে দিয়ে। ঠাকুর পকই, ঘরে ঢোকা ঠিক হবে কিনা ভাবতে ভাবতেই হঠাৎ পেছনে আওয়াজ।
কি কার গো বাদ্দি?
চমকে উঠল যমুনা। কুসুম পেছনে এসে দাঁড়িয়েছে কখন যেন। অবাক হয়ে যমুনা বলল,
তুই কোথায় ছিলি?
কেন, তোমার ঠাকুরপো চানে জল দিয়ে এলাম তো।
ঠাকুরপো কোথায়?
ঘরেই হবে, কেন বলো তো?
আর একবার ঘরের দিকে তাকাল যমুনা, এখনো চুলটা ওভাবেই রয়েছে। কুসুমের দিকে তাকিয়ে বলল,
তবে ঘরে কে?
ঘরে
বলে কুসুমও উঁকি মারল এবং দেখল ওই একই দৃশ্য। ঢেউ খেলানো চুল অল্প অল্প দুলছে।
কে গো ঘরে, ঘরে কে? হ্যাঁ কে, কে ঘরে?
কুসুম চেঁচিয়ে উঠল। ঠিক তখনই সশব্দে বাইরে কাঁঠাল গাছের একটা ডাল ভেঙে পড়ার শব্দ হল। দুজনেই চমকে ঘাড় ঘোরাল কয়েক মুহূর্ত, তারপর ঘরের দিকে আবার তাকাতেই কেউ নেই, কিচ্ছু নেই। কুসুম তাড়াতাড়ি ঘরে ঢুকল। এবার এত অন্ধকার, পুবের জানলাটা খুলবে বলে এগোতে যাবে, পিছলে কিছুতে পা লেগে ধরাম করে পড়ল।
ওকে, আরে কি করিস কি তুই?
যমুনা ঢুকে জানলাটা খুলল এবং দেখল ঘরময় রক্ত। ছোট ঠাকুরপো রক্তে মাখামাখি হয়ে খাটের ঠিক সামনে পড়ে, মাথার পেছনটা থেঁতলানো, সেখান থেকেই বোধহয় রক্ত গড়িয়েছে। আর ওই রক্তেই আছাড় খেয়েছে কুসুম। ঘরে হ্যারিকেন জ্বলছে, পাড়া প্রতিবেশী অনেকেই উপস্থিত, বিশেষত মহিলারা। পুরুষ মানুষ সবাই গেছে, এমন একটা অঘটন কেউ কি ঘরে বসে থাকতে পারে? পাশের বাড়ির গোপালের মা চা করে নিয়ে এসেছে, দুপুর থেকে কারো পেটে দানা পানি পড়েনি, আর ইচ্ছেও নেই। ওরা না ফেরা অবধি ঘরে উনুন জ্বলবে না, তাই পাশের বাড়ি থেকে নিয়ে আসা হয়েছে চা। বিনি, যমুনা, যমুনার মা, মাসি, খুড়শাশুড়ি, মাস্তুত ননদ যে যেখানে ছিল, আর কুসুম সে এখনো যেন হতভম্ব। কি হলো, কেন হলো, কিছুই বুঝে উঠতে পারছে না। নিজের ঘরে জড়সড় হয়ে বসে আছে। বড় ভাসুর, মেজ ভাসুর, পাড়ার লোকজন সবাই মিলে যত তাড়াতাড়ি সম্ভব ওনাকে হাসপাতালে নিয়ে গেল। কুসুম তখনও ভাবছে মাথায় লেগেছে, হয়তো ভর্তি করে নেবে হাসপাতাল। এত বড় দুর্যোগ ভাবার কথা মাথাতেই আসেনি ওর। মরেই গেলেন, চলেই গেলেন উনি, হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই নাকি তারই ঘরে উনি চলে গেলেন। কিভাবে কি হল কেউ কিছু বুঝল না। কুসুম তো ওনার স্নানের জল ভরতে গেছিল, ওইটুকু সময় মানুষটা মরেই গেলেন। পুকুর ঘাটে নিয়ে গিয়ে যখন শাখা লোহা ভাঙা হচ্ছে তখনও যেন কুসুম স্থির। সবাই কাঁদছে, কেঁদে লুটিয়ে পড়ছে, কিন্তু কুসুমের মাথাটাই যেন ফাঁকা হয়ে গেছে। কিছু বুঝে ওঠার আগেই কত কি হয়ে গেল।
নাও বউ, একটু চা নাও, গলাটা ভেজাও।
মাথা নাড়ল কুসুম, ভালো লাগছে না কিচ্ছু।
নাও নাও, কিচ্ছু খাওনি দুপুর থেকে, সেই সকালে মুড়ি তরকারি খেয়েছিলে, চাটুকু খাও।
আবার মাথা নাড়ল কুসুম।
তারপর মোরব্বা খেয়েছিলে অবশ্যই, তাও কি আর পেটে থাকে।
এবার একটু অবাক হল, কে এটা? চোখ তুলে তাকাল, একজন বুড়ি, পাড়া প্রতিবেশী হবে কেউ। কুসুম এখনো চেনে না সবাইকে, কিন্তু এত কথা বলে কেন?
নাও নাও, খাও খাও।
স্টিলের গ্লাসটা এগিয়ে ধরল বুড়ি কুসুমের দিকে, কোঁচকানো চামড়া হাতের, সাদা উড়ো উড়ো রুক্ষ চুল, মুখে অজস্র বয়সের কারিগরি, ওপরের পাটির সামনের দিকে তিনটে দাঁত নেই, হাসি হাসি মুখে চায়ের গ্লাস এগিয়ে ধরে আছে বুড়ি। বিরক্ত হল কুসুম, বড় যায় কাকে ভেতর ঘরে পাঠিয়ে দিয়েছে। ও বলল,
খাবো না বললুম তো, আপনি যান ঠাকুমা বাকিদের দিন।
খাবি না, তোর পেটে তো আগুন জ্বলছিল, সব খেয়ে ফেলার মতো খিদের আগুন। এই চাটুকু খাবি না মানে আমাদের যে বড় খিদে রে।
খ্যানখ্যানে গলায় বুড়িটা বলে মিছির ভাবে হেসে উঠল। কুসুম ভয় পেয়ে চিৎকার করে উঠল এবং অজ্ঞান হয়ে গেল। থমথম করছে গোটা গ্রামটাই। অমন তরতাজা একটা প্রাণ সে কিনা বলা নেই, কওয়া নেই, চলেই গেল। চার মাস পড়েনি এখনো বিয়ের, আহাগো অবশ্যই দিয়ে যাচ্ছে সবাই ভোর থেকে। কাল শেষ রাতে ফিরেছে ওরা শ্মশান থেকে, সারা গ্রামটাই ক্লান্ত, তবু ভোর হতেই চাল ডাল সন্ধক লবণ ফলমূল মিষ্টি সব বোঝাই করে দিয়ে যাচ্ছে প্রতিবেশীরা। ওদিকে রজত থম মেরে বসে আছে দাওয়ায়। এই বয়সে তৃতীয়বার তাকে একাজ করতে হল, বাবা গেলেন সেই কৈশোরে, তারপর মা বছর ছয়েক আগে। বড় ছেলে হিসেবে মুখাগ্নির দায়িত্ব তার, সে দায়িত্ব পালনে কষ্ট থাকলেও এতখানি যন্ত্রণা ছিল না। সবচেয়ে ছোট ভাইয়ের অগ্নিকর্তা হওয়ার মতো যন্ত্রণা যেন ঈশ্বর কাউকে না দেন। মরমরে সাদা কাঁচা গায়ে একদৃষ্টে উঠোনের কাঁঠাল গাছটার দিকে তাকিয়ে রয়েছে রজত। শরীর চলছে না, তবু জ্বালাতে তো হবে, সংসারের মাথা হওয়ার অনেক জ্বালা, বুক ফাটলেও মুখে তা ফোটানো চলে না।
বড়ঠাকুর, আপনার হবিষ্যির জোগাড় করা হয়ে গিয়েছে।
চোখ তুলে তাকালো রজত, মেজ ভাইয়ের বউ যমুনা কেঁদে কেঁদে চোখ ফুলিয়ে ফেলেছে। রজত বলল, ছোট বৌমা, কথাটা শেষ করার আগেই হাউ হাউ করে কেঁদে ফেলল যমুনা। পিসিমা কয়েকটা কলা পাতা নিয়ে উঠোন দিয়ে আসতে গিয়ে থেমে গেল, বলল,
শক্ত হও, কান্না কি আমাদের পাচ্ছে না গো। কিন্তু ওই ছোট্ট মেয়েটার মুখের দিকে তাকিয়ে সামলাচ্ছি।
আমি যে আর পারছি না পিসিমা, বুক ফেটে যাচ্ছে,
ওই ছোটর মুখের দিকে তাকালে আরো বুকটা ফাটছে।
সব বুঝি বাছা, সব বুঝি, রাজপুত্রের মতো ছেলে তা আমাদের।
রঞ্জন কোথায় বোমা? রজত বলল যমুনাকে। রঞ্জন অর্থাৎ রজতের মেজ ভাই।
কাছে পিঠেই আছেন হবে, আপনি আর বেলা করবেন না, বসে পড়ুন।
ছোট বৌমা?
ছোট বৌমার ব্যবস্থা ওর ঘরেই করা হয়েছে বাবা।
ওর ঘরে মানে ওদের ঘরে? যেখানে ওরা থাকতো সেখানে হবিষ্যির ব্যবস্থা তোমরা কি করে করলে পিসিমা? মেয়েটার কথা একবারও ভাবলে না?
আমরা বলিনি বড়ঠাকুর, ছোট বউ নিজেই চাইছে।
তো চাইছে তোমরা বারণ করতে পারলে না? ও কি বোঝে অতটুকু মেয়ে?
বারণ করেছিলুম, শুনল না, ওখানেই হবিষ্যি করবে ও। সবাই বুঝিয়েছে, ওর মা অব্দি বোঝালো, কিন্তু
তুই উঠে পড় বাবা, বারোটা বাজতে যায়, এরপর অলক্ষণ, ছোট বৌমা বসে যাবে এখনই।
রজত উঠল, শরীর চলছে না, তবু উঠতে হবে, ছোট ভাইয়ের মৃত্যুর জন্য হবিষ্যি করতে হবে। বরাদ্দ ঘরটাতে গিয়ে রজত দরজা বন্ধ করে দিল। সামনে ইটের উনুন, সেখানে পাটকাঠি দিয়ে আগুন ধরানো হয়েছে। মাটির মালসায় আতপ চাল, মটর ডাল, আলু, কাঁচকলা সব একসাথে দিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছে সেই আগুনে। ঘরের সমস্ত দরজা জানলা বন্ধ, বাইরের আলো ঢোকা নিষেধ, পুরো বাড়ি চুপ, কারো আওয়াজ হবিষ্যির ঘরে আসা নিষেধ। সাদা খড়খড়ে শাড়িটায় নাক মুখ ঢেকে বসে আছে কুসুম। কি ভীষণ ধোঁয়া, জ্বলছে চোখ, টপ টপ করে জল পড়ছে চোখ দিয়ে, কতকটা আগুনের আছে, কতকটা এই ঘরের স্মৃতিতে। এই ঘর, এই খাট, বিছানা, আয়না, চেয়ার, টেবিল, ফুলতোলা টেবিলের ঢাকনি, রেডিও, সবেতেই কত স্মৃতি। চার মাসেরও কম সময়ে তবু স্মৃতি বোধহয় 400 কোটি মনে হচ্ছে কুসুমের। পাটকাঠি নিয়ে আনমনেই মালসার ভেতরে নাড়াচাড়া করছে আর ভাবছে কুসুম, কাল এই সময়ও তো মানুষটা ছিল, জল জ্যান্ত ছিল, আর একটু বাদেই তো দোকান বন্ধ করে এসে চানের জল দিতে বলল, আর আজই কিনা আগুনটা চড়চড় করে উঠল। জল বেশি হয়ে গেছে মালসায়, উথলে পড়ছে জল। আবার একটু নেড়ে দিল কুসুম পাটকাঠি দিয়ে। বাইরের উনুনে বাড়ির বাকিদের ভাত বসেছে। ভাতের মধ্যেই আলু, কাঁচকলা, কাঁচা লঙ্কা, কুমড়ো, ঝিঙে, পটল সব সিদ্ধ দিয়ে দেওয়া হয়েছে। পেটে দিতে হয় তাই দেওয়া, বাড়ি ভর্তি আত্মীয় স্বজন, না খাইয়ে তো রাখা যায় না সবাইকে। তা যমুনাকে এদিকটা দেখতে হচ্ছে না, জ্ঞাতি গোষ্ঠী সকলেই উপস্থিত, অনেকেরই অসৌচ চলছে, সবটাই দেখছে খুড়শাশুড়ি, মাসি শাশুড়ি, কর্তুতো ননদ, যমুনার মা, বৌদি, কুসুমের জেঠিমা। কুসুমের মা শুয়ে আছে যমুনার ঘরে পাশে বিনি, শরীর ভালো নেই তেমন, শোকের ধাক্কা শরীরকে কাবু করে ফেলেছে কিশোরী ও বৃদ্ধার।
ছোট বৌদির এখনো হল না?
এক ননদের কথায় যেন টনক নড়ল সবার। তাই তো, রজতের তো সেই কখন হয়ে গেছে, সে পুকুরে মালসা ভাসিয়ে ডুব দিয়েও চলে এসেছে। খুড়শাশুড়ি বলল,
কচি মেয়ে, প্রাণে ধরে কি আর সহজে করতে পারে রে, কেঁদেই মলো হয়তো।
সেই
তবুও অনেকক্ষণ হলো, কিন্তু একা মেয়েটা।
কথা শেষ করার আগেই কোথা থেকে একঝাঁক কাক এসে কা কা করে বাড়ি মাথায় করতে লাগল, ঠিক যেন হঠাৎ কোনো খবর নিয়ে এসেছে। বৃথা চেষ্টা, কাকগুলো তারও স্বরে চিৎকার করেই চলেছে।
কি হলো, কোনে ডাকছে দেখো মুখ পুরো গুলো, এই কে আছিস, এদেরকে তাড়া তো।
বিরক্ত মুখে বলল যমুনার মা। উঠোনে পড়ে থাকা ইটের টুকরো ছুঁড়তেও নড়ল না একটাও কাক। কুচকুচে কালো দাঁড় কাকগুলো কি যে বলতে চাইছে ওরাই জানে।
রঞ্জন, ঘর থেকে লগাটা দে তো,
রঞ্জনকে বলল রজত। দুই ভাইও যেন এই কলহে কখন এসে দাঁড়িয়েছে উঠোনে।
হ্যাঁ আনছি, দাঁড়াও
বলে ঘরের দিকে যেই এগোতে গেল রঞ্জন, ঠিক তখনই ধড়াম করে নিজের ঘরের দরজা খুলে বেরিয়ে এলো কুসুম। সাদা থানের আঁচল দিয়ে মাথায় কাপড় দেওয়া থাকলেও এলোমেলো সে ঘোমটা খসে পড়বে পড়বে অবস্থা, হাতে পোড়া খালি মালসা।
তোমাদের উঠোনটা কি ফুটছে গো? হ্যাঁ
কথা বলতে নেই ছোট, তুই মুখ বন্ধ করে এগুলো ভাসিয়ে দিবি পুকুরে, ফিরতি পথ অবধি কথা বলবি নি, আমরা যাচ্ছি চল তোর সাথে।
ওই হাঁড়িতে কি ফুটছে গো?
ঠাকুরজি তুমি চলো, আগে কাজগুলো সেরে নাও, তারপর কথা বলবো, কেমন?
ওটা কি ফুটছে গো? হ্যাঁ কেউ বলছে না কেন?
এবার বিরক্ত হল বোধ হয় কেউ কেউ, পাছে কেউ কিছু ভাবে তাই তড়ি ঘড়ি যমুনা বলল,
চ চ ছোট, বেলা পড়ে যাচ্ছে, পুকুরে ডুব দিতে হবে আবার।
আরে মা গিয়ে এক কথা ভ্যান ভ্যান করেই যাচ্ছে, কি ফুটছে বলতে পারছিস না গো? ভাত তো ভাত, এই নেই নেই নে মালসা, নে মালসা, এক মালসা ভরে ভাত দে আমাকে, খিদে মরে গেলুম।
পোড়া মালসাটা যমুনার দিকে এগিয়ে ধরল কুসুম। যমুনা থ, বাকিরা বাকি হারা। কি বলল ছোট বউ? সবাই ভুল শুনছে নাকি? সবার দিকে চোখ বুলিয়ে এবার রাগান্বিত গলায় কুসুম বলল,
কানের মাথা খাইছে সব নাকি? হ্যাঁ
বলে হন হন করে এগিয়ে গেল উঠোনে জ্বলতে থাকা উনুনের দিকে। মাথার কাপড় খসে পড়েছে, উড়ো রুক্ষ চুল কাঁধ পিঠময় ছড়ানো, হাওয়ায় উড়ছে চুলগুলো, টকবক করে ফুটছে ভাত। উঁকি মেরে দেখে নিল কুসুম হাঁড়ির ভেতরটা, তারপর নাকে টেনে নিল ফুটন্ত ভাতের গন্ধ। পাশে রাখা পিতলের একটা বড় হাতা ছিল, সেটা তুলে নিল, তারপর হাঁড়িতে সেই হাতা ডুবিয়ে ভাত তুলে এনে হাতে রাখা পোড়া মালসায় ঢালতে লাগল। সবাই স্থির, সবাই যেন মাটির পুতুল হয়ে গেছে। কাকগুলো আরো জোরে কা কা করে চিৎকার করতে থাকল। কয়েকটা কাক উড়ে এসে বসল উঠোনে।
আম বলো যা, দাঁড়া দেখি নি,
ওপরের দিকে তাকিয়ে বলল কুসুম, বোধহয় কাকগুলোকে উদ্দেশ্য করে, কেননা কাকগুলো আশ্চর্যভাবে চুপ করে গেল। বড় বড় পুঁটি চোখ দিয়ে দেখতে লাগল কুসুমকে। মালসা উপচে ওঠা গরম ফ্যান ফ্যান ভাত নিয়ে ওখানেই বসে পড়ল কুসুম। থেবড়ে উঠোনে বসে ওই আগুন গরম ভাতই হাতে করে তুলে গোগ্রাসে খেতে লাগল, যেন আজন্মের খিদে পেটে। একটা কাক উড়ে ঠিক কুসুমের কাঁধে গিয়ে বসল। ভ্রুক্ষে ফিন সদ্য বিধবা বাড়ির ছোট বউ এক মুষ্টি লোকের সামনে বসে চেটে পুটে খেতে থাকল ফ্যানে ভাত, কাঁধে একটা কাক নিয়ে। সন্ধে হয়েছে, ঘরে ঘরে হ্যারিকেন জ্বলছে। উঠোনের যেখানটায় অঞ্জনের দেহ রাখা হয়েছিল সেখানে চার কোণে চারটে প্রদীপ বেশি করে তেল দিয়ে রেখেছে যমুনা, যাতে সারা রাত জ্বলে। অপঘাতে মৃত্যু তিন দিনে শ্রাদ্ধ, যদিও গতকাল অঞ্জন মারা গেছে সেই হিসেবে আজ দুদিন হয়, কিন্তু গ্রামের ভরসাজ মশাই বিধান দিলেন তাদের গোত্র মতে আজ একদিন ধরা হবে, শ্রাদ্ধ হবে পরশু। দোতলায় কুসুমের মা যে ঘরে আছে সেখানেই মেয়েকে নিয়ে গেছে। বিকেল থেকে পাখি পড়ানোর মতো করে মেয়েকে বুঝিয়ে চলেছে মা, দুপুরের ওই কাণ্ড সবটাই শুনেছে ওর মা। মেয়েটার কি মাথার দোষ হল, হঠাৎ এমন ঘা খেয়ে বুঝতে পারছে না,
এ তুই কি করছিস রে পোড়ারমুখি, কেন করছিস এরকম? লজ্জায় মাথা কাটা যাচ্ছে আমার। তুই তো এমনটা কখনো ছিলি না। তাহলে
আমের টক মিষ্টি আচারের বয়ামটায় হাত ডুবিয়ে একটা করে আমের টুকরো তুলছে আর মুখে পুড়ছে কুসুম। বয়াম ভরা আচার প্রায় মাঝ বরাবর শেষ, হাতে মাখামাখি আচারের তেল মশলা।
শুনতে পাচ্ছিস আমি কি বলছি? সবে বিধবা হয়েছিস তুই, এখনো 48 ঘন্টা পেরোয়নি, আর তুই কিনা?
মায়ের কথা আদৌ কানে ঢুকছে বলে মনে হল না কুসুমের। সে হাতে গড়িয়ে পড়া তেল জিভ দিয়ে চেটে নিল। দরজায় ধাক্কা পড়তেই ত্রস্ত হয়ে পড়ল কুসুমের মা। দৌড় দিয়ে মেয়েকে বোঝাচ্ছিল এতক্ষণ, এমনিতেই ঢিঢি পড়ে গেছে, তার উপর এখন যদি শ্বশুরবাড়ির কেউ মেয়ের এই রূপ দেখে তাহলে যে কি হবে, ভাবতেও হাত পা ঠান্ডা হয়ে এলো মায়ের।
সরা আচার, সরা শিগগিরি!
কুসুমের হাত থেকে আচারের বয়ামটা কেড়ে নিতে চাইল মা। মাকে এক ঝটকায় সরিয়ে দিল কুসুম। ততক্ষণে দরজায় ফের ধাক্কা।
মাসিমা, দরজাটা খুলুন, আমি যমুনা।
আর উপায় নেই, দরজাটা খুলে দিল কুসুমের মা। যমুনা ঘরে ঢুকেই দেখতে পেল কুসুমের আচার খাওয়া। বড় বড় চোখ করে সে বলল,
ছোট, তেল মশলা খেতে নেই কদিন, আপনি বারণ করেননি মাসিমা? বারণ কি আর করিনি বাছা, সেই থেকে বলেই যাচ্ছি, কি যে হয়েছে মেয়েটার, এমন ধারাও নয় গো, বিশ্বাস করো।
যমুনা এগিয়ে গেল কুসুমের দিকে, এক ঝটকায় হাত থেকে আচারের বয়ামটা কেড়ে নিল, বলল,
অনেক বাড়াবাড়ি হয়েছে তোর, গাঁ ঘরে এমন ধারা চলবে না, লোকে থুথু ফেলছে তোর দুপুরের কাণ্ডর জন্য।
ওই কাণ্ডের কেতায় আগুন, আমাকে আচারটা দাও, দাও শিগগির দাও, কেড়ে নিলে কোন সাহসে?
কি ব্যবহার! তোর গুরুজন হয় যমুনা, তুমি যাও তো বাছা, আমি দেখছি ওকে, শোকে তাপে ওর মাথাটাই খারাপ হয়ে গেছে বোধ হচ্ছে।
তাই দেখুন মাসিমা, গায়ে কান পাতা যাবে না এরপর, এমনিতেই দুপুরে যা করেছে, ওকে রাতের খই মিষ্টি আমি এখানেই দিয়ে যাচ্ছি, খাইয়ে দিন আপনি, এখানেই শুইয়ে দিন তেমন বুঝলে।
খই মুড়ির মুখে লাতি, দুপুরে এক মুড় চাল রাতে খই মিষ্টির পিন্ডি, না খাইয়ে মারবে সব আমাকে, অত সহজ নয় বুঝলে।
বলতে বলতেই দরজা খুলে ছুট লাগাল কুসুম। সিঁড়ি দিয়ে তরতরিয়ে নেমে এসে নিজের রান্নাঘরে ঢুকে পড়ল। সব বাসন খুলে দেখতে থাকলো কি আছে, কিন্তু অশৌচের বাড়ি, কি বা থাকবে রান্না করা, রাতে সবারই ওই ফলাহারই চলবে। কিছু না পেয়ে হাঁড়ি কড়া আছাড় মেরে ফেলতে লাগলো কুসুম। বাসন মেঝেতে পড়ার শব্দে সারা বাড়ির যে যেখানে ছিল সবাই ছুটে এলো। পুরো রান্নাঘর তছনছ করে ফেলেছে কুসুম, এক অজানা আক্রোশে সব ছুঁড়ছে ভাঙছে, শাড়ি আলু থালু, সেদিকে হুঁশ নেই।
ও কি, ও কি করছো বৌমা?
খুড়শাশুড়ি বলল গলায় ভয়। সামনে জমা ভিড়কে ধাক্কা মেরে সরিয়ে বড় ভাসুরের ঘরে গেল কুসুম এক দৌড়ে। যে যা হবিষ্যি দিয়েছে সব এখানেই রাখা হচ্ছে, বড় ধামা ভরা ফল খই মিষ্টি মুরকি হামলে পড়ল কুসুম ওখানে। মেঝেতে থপ করে বসে এলো পাথাড়ি খেতে লাগলো কলা মিষ্টি আম সত্ত্ব, কোনোটাই পুরোটা শেষ করা ধৈর্য নেই। এক হাতে একটা মিষ্টি মুখে পড়ছে, অন্য হাতে একটা কলার অর্ধেকটা কামড়ে বাকিটা ফেলে দিচ্ছে, মুখময় তখনো আচারের তেল।
এ কি অলকুনে বউরে বাবা, এর জন্যই আমার দাদাটা চলে গেল।
ভিড় থেকে বলে উঠল দূর সম্পর্কের সেই ননদ, তেড়ে গেল কুসুমের দিকে।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেশ করেছি, খেতে পেয়েছে, খেতে দিবি না কেন তোরা? আমি আমি যাকে পাবো তাকেই খাবো।
বলতে বলতেই কুসুম দৌড়ে গেল উঠোনের দিকে, অন্ধকার উপরের দিকে তাকিয়ে চিৎকার করে বলল,
এই এই তোরা চুপ করে কেন চিৎকার শুরু কর, এত শান্তি সহ্য হয় না মোটে আমার, শান্তি সহ্য হয় না।
কথা শেষ হতে যতক্ষণ রাতের বেলা কোথা থেকে শয়ে শয়ে কাকগুলো ফের চলে এলো, উঠোনময় ঘুরে কা কা করে চিৎকার করতে থাকল। সেই দেখে হেসে লুটিয়ে পড়ল কুসুম। হাসতে হাসতে উঠোনের একপাশে পড়ে থাকা একটা কুলো তুলে নিল, বড়ি শুকোতে দেওয়া হয় ওটায়। কুলোটা নিয়ে নাড়তে নাড়তে বলল,
সাপ কাটাকে কুলোর বাতাস দিয়ে বিদায় করবো যদি আমার সাথে লাগতে আসিস, মনে রাখিস।
এমন তোর মেয়ে মানুষ দেখিনি বাপু, কোথা থেকে জুটেছিলি এটা কি রজত?
একটা ঘরের বউ, মা পাগল নয় তো, লুকিয়ে বিয়ে দিয়েছিল হয়তো, দেখো গে।
পাঁচজন পাঁচ রকম কথা বলছে, বলবেই। যমুনা কপালে হাত দিয়ে চুপ করে বসে আছে। বিনি মায়ের গায়ের সাথে গুটি সুটি মেরে বসে
বলি, ও বৌমা তোমার ছোট জায়ের ব্যাপার খান কি বলতো, এমন তরই নাকি ও?
জেঠি শাশুড়ির কথায় চোখ তুলে তাকালো যমুনা, বলল,
না জেঠিমা এমনটা নয় ছোট, একটু ঝগড়াঝাটি করতো ঠাকুরপোর সাথে, কিন্তু অমন তো স্বামী স্ত্রীতে হয়েই থাকে।
তাহলে হঠাৎ এমন করছে?
তাই তো দেখছি।
বলি হারি রজতের, কি দরকার ছিল বাপু তোর খোঁজ খবর ভালো করে না নিয়ে বেদেবার? পাগল ছাগল মেয়ে যত।
কাকি পাগল নয় গো।
তুই থাম ছুরি, কতটুকু জানিস তুই দুনিয়ার? আর একটু দেখে শুনে মেয়ে আনলে ক্ষতি কি ছিল? বেশ তো ছেলে ছিল আমাদের পুজো আচ্ছা নিয়ে,
সেজন্যই আরো শিগগিরই বিয়ে দিলেন বড় ঠাকুর। ঠাকুরপো তো বিয়েতে মতই দিচ্ছিল না, যদি সন্ন্যাসী হয়ে যায় সেই ভয়।
রাগ ও তোমার সন্ন্যাসী, অত সোজা সন্ন্যাসী হওয়া, হ্যাঁ অত সোজা সন্ন্যাসী হওয়া, হ্যাঁ অঞ্জন পুজো আচ্ছা করতো যোগ ছিল, তাই বলে সংসার না করার মতো ছিল না একদম।
চুপ করে রইল যমুনা, কি বলবে এই জ্ঞাতি শাশুড়ি ননদ আত্মীয়দের কি বলবে? ঠাকুরপো শুধু পুজো আচ্ছা করলে এত শিগগিরই বিয়ে দেওয়া হতো না, ওর মেজদাও চাননি, আর দুটো বছর বাদেই ইচ্ছে ছিল সকলের। কিন্তু সেই যে একদিন বিনির বাবা বড় ঠাকুরকে বললেন ও সব, তারপরেই তো এত কথা বলা যায় কখনো? ঠাকুরপো কি করতে যে সেবার সেই গ্রামে গেল? আজকের মতো পাঠ চুকল, সবাই ঘুমিয়ে পড়েছে হয়তো, নয়তো নিজেদের মধ্যে আলোচনা করছে। যমুনার চোখে ঘুম নেই। বিনি যমুনা আজ দোতলায় শুয়েছে কুসুমের মায়ের সাথে। কুসুমকেও এখানেই শোয়ানো হয়েছে মাটিতে, কম্বল পেতে তার উপর শুয়েছে মেয়েটা। খাটে বিনি আর কুসুমের মাকে দিয়ে যমুনা নিজে ছোট জায়ের পাশেই শুয়েছে। অঞ্জনদের শোয়ার ঘরে রঞ্জন জ্যাঠামশাই খুড়তুতো ভাই, রজত সেই ঘরেই মাটিতে শুয়েছে নিয়ম মতো, বাদবাকি সবাই মাটিতে খাটে যেভাবে পেরেছে শুয়েছে। যমুনার চোখে ঘুম নেই, এমন অকাল মৃত্যু মানা যায় না। কষ্ট তো আছেই, আর আছে কতগুলো প্রশ্ন যেগুলো কাল থেকে ভাবার সময় পায়নি। এত তাড়াতাড়ি সব ঘটে গেল যে একবারও যমুনার মনে হয়নি কাল দুপুরে ওভাবে পড়ে গেল কিভাবে ঠাকুরপো, ঘরের বিছানায় ওটা কে ছিল, আদৌ কেউ ছিল নাকি মনের ভুল, তিনটে মানুষই ভুল দেখল ভেবেই চলেছে যমুনা। পাশ ঘুরে একবার কুসুমকে দেখে নিল, অঘরে ঘুমোচ্ছে মেয়েটা। আহারে কপাল পড়ল কতটুকু বয়সে, স্বামীর সোহাগ বোঝার আগেই সিঁদুর মুছে গেল মেয়েটার। এই কদিনেই মেয়েটাকে বড় স্নেহ করে ফেলেছে যমুনা, এতদিন তো একাই ছিল সংসারে, মেয়েটা এই কমাসে যেন নিজের বোনের মতোই হয়ে গেছে। কিছু ভুল ত্রুটি সকলের থাকে, সব মিলিয়েই তো মানুষ, কুসুমেরও তাই। গঞ্জের আদব কায়দায় বড় হওয়া মেয়েটা একটু হয়তো আলাদা, কিন্তু ভালো খুব। কি যে হয়ে গেল, এমন ধরো আচরণই বা কেন করছে কুসুম? ওরাই কি তবে ঠিক বলেছে, ব্যামো, মাথার ব্যামো হল। হঠাৎ স্বামীর মৃত্যু নিতে পারল না, মনে ঘা লাগলো বেশি, তেমন আছাড়ি পিছাড়ি কাঁদলো তো না, ঠায় কেমন তাকিয়ে রইল। বুক ফেটে কাঁদলে হয়তো এমনটা হতো না। শোকে কি সত্যি পাগল হয়ে গেল মেয়েটা?
মা, ও মা!
হঠাৎ বিনির ডাকে চমকে উঠল যমুনা। ফিস ফিস করে ডাকছে বিনি, কখন নিচে নেমে এসেছে বোঝেনি যমুনা।
ঘুমোসনি এখনো? খাট থেকে নামলি কেন? যা শোগে যা।
মা শোনো না,
বাথরুম যেতে হবে, দাঁড়াবো?
না না, শোনো আমার একটা কথা।
এখন কথা না বিনি, কাল সকালে যা বলবার বলবি, খুড়ি সবে ঘুমিয়েছে, উঠে পড়বে।
আমার একটা কথা শোনো, তুমি তুমি এটা একবার দেখো মা।
আহ, জ্বালাসনি তো, খাটে যা।
বিরক্ত হয়ে বলল যমুনা, কিন্তু চাপা গলায়, যদি উঠে পড়ে ওরা। হাতের মধ্যে কি একটা গুঁজে দিল বিনি, তারপর চুপচাপ খাটে উঠে শুয়ে পড়ল। কাগজের মতো এটা কি, এতটাও পাত্তা দেওয়ার দরকার নেই, ওটা বালিশের তলায় রাখতে গিয়েও। উঠে বসল যমুনা, চোখের সামনে ধরল, বোঝা যাচ্ছে না, চৌকো মতো একটা কাগজ, কিন্তু মোটা বেশ কাগজটা, ছবি যেমন হয় সেরকম। কুসুমের বিয়ের সময়ও ওদের বাড়ি থেকে এমন কাগজেই ছবি পাঠিয়েছিল, সেটাই নাকি? বিনি খুঁজে পেয়েছে হয়তো। ঘরের হ্যারিকেনটা এতই কমানো, বোঝা গেল না কিছুতেই, ঘুমিয়ে পড়বে বা কাল দেখবে ভেবেও। কি মনে হতে আস্তে আস্তে এগিয়ে গেল হ্যারিকেনের দিকে। শিখাটা একটু বাড়িয়ে তার সামনে কাগজটা ধরল, আর ঠিক তখনই পৃথিবীর সমস্ত কাক বোধহয় একসাথে ডেকে উঠল গোটা বাড়ি জুড়ে। কাগজটার দিকে তাকিয়ে বুকের রক্ত বরফ হয়ে গেল যমুনার। সেই সাদা এক মাথা রুক্ষ চুলওয়ালা, সামনের দুটো দাঁত ভাঙা, কালো কুৎসিত বুড়ির ছবি। একটা চাকা ছাড়া রথে বসে আছে বুড়িটা, এক পাশে একটা কুলো, অন্য পাশে একটা দাঁড় কাক। এই ছবিটা আগেও দেখেছে একবার যমুনা, সেই যে সেইবার, কিন্তু এটা এখন এতদিন বাদে বিনি কোথায় পেল? দশমহাবিদ্যার ওই বইয়ে দেবী ধূমাবতীর যে ছবিটা ছিল, সেটা দেখে দেখে একটা সাদা কাগজে পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করেছে অঞ্জন। নেহাত মন্দ হয়নি, নিখুঁত না হলেও কাজ চলার মতো হয়েছে। কোথাও দেবীর ছবি মূর্তি পাওয়া যাবে না জানে অঞ্জন, কিন্তু পূজো করতে গেলে কিছু তো একটা প্রয়োজন, তা ছবিই হোক বা মূর্তি। ওই ছবিটাই নিয়ে গেছিল গঞ্জের স্টুডিওতে, ফটোর মতো করে দিতে বলেছিল ওটাকে। দোকানদার ছোকরা ফ্যাল ফ্যাল করে তাকালেও শেষমেশ ছবি তুললে যেমন হয় তেমনটা করে দিয়েছিল ওর হাতে আঁকা ছবির কাগজটাকে। ছবিটা কালো আসনে রেখেছে অঞ্জন। পূজোর উপকরণ অনুযায়ী বড় সুপারি, কাজল, কাঠের বোর্ড, মাটির প্রদীপ, কালো কাপড়, ধূপ ইত্যাদি জোগাড় হয়েছে সহজেই। কিন্তু জোগাড় হয়নি যেগুলো, তা হল কালো হাকিক মালা, কালো উড়াদ ডাল, সদ্গুরুর ছবি। প্রথম দুটো নাম শোনেনি অঞ্জন, দু চারটে দশকর্মায় জিজ্ঞেস করেছে তারাও শোনেনি। শেষেরটা নিয়ে মনে একটু দ্বিধা ছিল, ওই সাধুও বারবার বলেছিল সঠিক গুরু ছাড়া এ পুজো অসম্ভব। কিন্তু কোথায় এখন গুরু পায় অঞ্জন? কে এই পুজোয় সাহায্য করবে, কেনই বা করবে? সূর্যোদয়ের পরে বা প্রদোষের সময় পুজো করা উচিত। প্রদোষ অর্থাৎ সূর্যাস্তের দেড় ঘন্টা আগে। প্রথমটাই বেছে নিয়েছে অঞ্জন। দিনের আলোয় দরজা বন্ধ করে পুজো করলে বাড়ির লোকেদের সন্দেহ হতে পারে। সন্ধ্যে সাতটা বেজে দশ মিনিট। পশ্চিম দিকে ধূমাবতীর ছবিটা রেখে যথাসম্ভব নিয়ম অনুযায়ী পুজোয় বসল অঞ্জন। বইটা প্রদীপের সামনে রাখল। বিড়বিড় করে বইতে লেখা মন্ত্রগুলো উচ্চারণ করতে লাগল।
ধুম ধুম ধরিয়াতে শত্রু বিনাশায় ধূমবত্তায় থা থা থট স্বাহা ওম ক্লেম ধুম ধুম ধরিয়াতে শত্রু বিনাশায় ধূমবত্তায় থা থা থট স্বাহা।
আজ এ বাড়ির অশৌচের দ্বিতীয় দিন। বেলা এগারোটা বাজে। হবিষ্যের জোগাড় তৈরি। যমুনার শরীরটা ভালো নেই। সকাল থেকেই গড়িয়ে আছে সে। কাজকর্ম বাড়িতে থাকা জ্ঞাতি মহিলারাই করছে সব।
তুই তুই এটা কোথায় পেয়েছিস?
ছোট খুড়োর বালিশের তলায়।
মিথ্যে বলিস নি বিনি, নিশ্চয়ই ওই বন্ধ ঘরে ঢুকেছিলি, তাই না?
যমুনা ভাবল, ঠিকই তো, সেই ঝামেলার পর ওই ঘর তালা দিয়ে চাবি বর ঠাকুর নিজের কাছেই রেখে দিয়েছেন, সেই থেকে ঘর খোলা হয়নি। সে বলল,
ছোট খুড়োর বালিশের তলায় পেয়েছিস? সত্যি?
হ্যাঁ মা।
বালিশের তলায় কি দেখছিলি তুই?
বকবে না তো বলো?
না বল।
ছোট খুড়ি আমলকি মশলা মাখানো রাখে তো বালিশের তলায়, যখন তখন মুখে দেয়। তাই খেতে গিয়ে পাশে রাখা খুড়োর বালিশের তলায় এটা।
কবে পেয়েছিস?
ওই তো যেদিন অমনটা হলো সেদিনের আগের দিন।
ঠাকুরপো মারা যাওয়ার আগের দিন?
হ্যাঁ।
তুই যা, কাউকে বলবি না কিছু। আর শোন, তোর বাবাকে পাঠিয়ে দিস তো, আড়াল করে বলবি যে আমি ডাকছি।
সেই থেকে যমুনা ঘরে শুয়ে। কখন যে মানুষটা আসবে ঘরে কে জানে। কথাটা না বলা অবধি শান্তি হচ্ছে না। একবার কি ডাকবে বিনিকে? ডেকে বলবে ওর বাবাকে ডেকে দিতে?
শরীর খারাপ নাকি তোমার? ছোট বৌমার মা কই?
রঞ্জনের গলায় তাড়াতাড়ি উঠে বসল যমুনা। উঠে দরজাটা বন্ধ করল।
আরে দৌড় দাও কেন, খেবলে নাকি? বাড়ি ভরা লোক।
চুপ করো তো, তোমার সাথে সোহাগ করতে দরজা দিইনি, গা জ্বলে যায় কথার ছিরি শুনলে।
আচ্ছা আচ্ছা হয়েছে, বলো কি বলবে। বাড়ি ভরা লোক বলেই কি না বলা।
বালিশের নিচে রাখা ছবিটা ততক্ষণে বের করেছে যমুনা। রঞ্জনের মুখের সামনে ছবিটা দেখিয়ে বলল,
এই যে দেখো, এই দেখাতে দৌড় দিয়েছি। বাড়ি ভরা লোকের সামনে বলবো যে ঠাউরপোর বালিশের নিচে এটা পাওয়া গেছে?
এই আবার কি, এ তো বিদেয় হয়েছিল। বর্দাকে ডাকি, বর্দাকে বলতে হবে। এটা কোথা থেকে এলো আবার? বর্দা তো বিদেয় দিয়েছিল।
চুপ চুপ, চেঁচিও না, সবাই শুনবে, সবাই জানলে কি হবে বলো তো।
বর্দাকে বলবো না নাকি?
বলবে, পরে আড়ালে ডেকে বলবে।
ছেলেটার কি হবে? এই কালের জিনিসটা আবার কোথা থেকে এলো? অঞ্জন কি আবার ওসব?
তাই তো মনে হয়, ওর বালিশের নিচে না হলে এটা থাকবে কেন? ফের শুরু করেছিল হয়তো।
তা তুমি এটা ধরে বসে আছো কেন? রেখে দিয়েছিলে কেন?
কাল রাত্রিরে এটা বিনি আমাকে দিয়েছে, তোমাকে দেখাবো বলেই।
বিনি কতদিন নিয়ে ঘুরছে এটা?
ঠাউরপো মারা যাওয়ার দু একদিন আগে থেকে বোধ হয়।
ভগবান, কি অনাথ সৃষ্টি করছো ভগবান! শোনো, তুমি এটা ফেলে দাও এখনই, আর অমঙ্গল ডেকো না।
ফেলে দেব? কোথায় ফেলবো?
যেখানে খুশি ফেলো, ঘরে রেখো না। বর্দা কি বলেছিল মনে নেই? এ কালের জিনিস,
ফেলে দেওয়া যায় না ওভাবে, যতই হোক দেবতা বলে কথা।
দেবতা বলো, অপদেবতা
বরঞ্চ পুড়িয়ে দি, বুঝলে? ফেলে দেবার থেকে ভালো, সে তুমি যাই বলো। ইনি মানুষ তো নন, ভূত প্রেত নন, ফেলা যায় না মোটেও।
আচ্ছা ঠিক আছে, পুড়িয়েই দাও, আমি দেশলাই যাচ্ছি।
কাছায় ঝোলানো একটা ঝোলা থেকে দেশলাই বের করল রঞ্জন, ফস করে জ্বালতেই দরজায় ধুম ধুম করে ধাক্কা পড়ল।
দর খোলো, দর খোলো, কি সর্বনাশ হয়েছে দেখে যাও, শিক্ষিত এসো গো, ছোট বউ, ছোট বউ।
খুড়শাশুড়ির গলা না? তড়ি ঘড়ি দরজা খুলে নিচে ছুটল যমুনা আর রঞ্জন। বাড়ি শুদ্ধ লোক উঠোনে দাঁড়িয়ে, সবাই হাঁ করে তাকিয়ে ওপর দিকে, তাদের দৃষ্টি বরাবর ওরাও দেখল উঠোনের সেই কাঁঠাল গাছটার একেবারে ওপরের ডালে বসে পা দোলাচ্ছে কুসুম। চুল এলিয়ে হি হি করে হাসছে, কাকগুলো যথারীতি ওর চারপাশে উড়ছে। ঠিক তখন ওপর থেকে একটা আর্তচিৎকার ভেসে এল, খুড়শাশুড়ির গলা, যে ডাকতে গেছিল ওদের, নামার সময় খেয়াল করা হয়নি সে নেমেছিল কিনা।
জ্বলান জ্বলান, উড়ে গেল সব, উড়ে গেল সব, জ্বলে গেল গো।
যে পারলো ছুট লাগালো উপরে, রঞ্জন সবার আগে, গিয়ে দেখল মেঝেতে পাতা বিছানায় দাউ দাউ করে আগুন জ্বলছে, সেই আগুন বালিশ কম্বল পুড়িয়ে বিছানার দিকে এগিয়েছে। হাতের দেশলাই কাঠিটা তখন ফেলে দিয়েছিল রঞ্জন, তাতেই আগুন ধরল, কিন্তু এত আগুন! যমুনা এসে দেখল খুড়শাশুড়ি কাঁদছে আর বিলাপ করছে।
কি অলক্ষণে কাণ্ড হচ্ছে গো, তোরা নেমে গেলি তখনও তো আগুন ধরেনি, এমনই তো রোবে বাক আগুনে আমি কখনো পুড়তে দেখিনি, এতখানি বয়স হলো অসুচির বাড়িতে আগুন লাগলো, একে তো অপঘাতে মরণ, তাই আবার এসব কাণ্ড, দেখো ঠাকুর দেখো, রক্ষা করো, রক্ষা করো।
কথা শেষ হওয়ার আগেই হি হি করে কুৎসিত তীক্ষ্ণ গলার হাসি শোনা গেল। অট্টহাসি বলা যায় না, কেননা গলার আওয়াজটা সূক্ষ্ম সূচের মতো কানে বেঁধে, সেই সূচের মতো অথচ তীব্র শব্দে হি হি করে হাসিতে গোটা বাড়িটা যেন কেঁপে উঠল। জন্মস্তক এমনতর হাসি কেউ শোনেনি।
সব দেখে যাবে, শুধু শুধু ধোঁয়ার ধোঁয়া। বলো বলো, ধু ধু ধুমাবতি স্বাহা, ধু ধু ধুমাবতি স্বাহা, ধু ধু।
ছোট বউ কুসুম কাঁঠাল গাছের মগডাল থেকেই সমানে এসব বলে যাচ্ছে, পা দুটো প্রবল বেগে দোলাচ্ছে আর বলছে। বলতে বলতেই গাছের ডাল বেয়ে তড়বড়িয়ে নেমে এলো কুসুম, যেন টিকটিকি, এক লাফে উঠোনে গড়িয়ে পড়েই উঠে পড়ল, ধুলো ঝাড়তে ঝাড়তে বলল,
বলুন না, কুলোর বাতাস দিয়ে দিদে করবো সব কথাকে, সব কটা মরবি আর কুলোর বাতাস দিয়ে আপদ বিদে করবো, যেমন নেতাকে করেছি। ধু ধু ধুমাবতি স্বাহা, বলো ধু ধু ধুমাবতি স্বাহা, বলো ধু ধু ধুমাবতি। আনামুক মিন সেটা বলেছে, ব্যাস হয়েছে, কোন সুখ তাপ নেই ওটার জন্য, নিজে ডেকে এনেছিল মরণকে, নিজে ডেকে এনেছিল আমাকে। ঠিক হচ্ছে, ঠিক হয়েছে, মরে গেছে। আপদ ছিল একখানা, ডাক্তার কাছে গেল।
সবাই চুপ, ভয়ে কাঁটা। বিষয়টা যে একেবারেই স্বাভাবিক নয় সবাই বুঝছে, কিন্তু কি করণীয় বুঝছে না ঠিক। সাহস করে কেউ এগিয়েও আসতে পারছে না। তবু ভিড় থেকে কুসুমের মা ভয়ে ভয়ে কোনো রকমে বলল,
কাকে ডেকেছিল?
মায়ের চোখে চোখ স্থির রেখে দাঁড়ালো কুসুম। চোখের ভেতরের সাদা অংশটা যেন ছাই ছাই রঙের, ধোঁয়ার মতো খানিকটা জমাট বেঁধে থাকলে যেমনটা হয়। তীব্র চোখে মায়ের দিকে তাকিয়ে রাগান্বিত মুখে কুসুম উত্তর দিল,
আমাকে ধুমাবতীকে।
প্রথম সন্ধের পুজোটায় তেমন জুত করতে পারল না অঞ্জন। কিসের পর কি, কোনটা আগে কোনটা পরে, কতখানি পরিমাণে কি দিতে হবে, কিছুই ভালোমতো বুঝে উঠতে পারল না। আনাড়ি হাতে আর সাধারণ পুজোর যা অভিজ্ঞতা আছে তা মিলিয়ে কোনো রকমে পুজো শেষ করে ফের ওই বইটা নিয়ে বসল। তবে আর ঠাকুর ঘরে নয়, এতক্ষণ থাকলে বাড়ির সকলের সন্দেহ হবে। দশমহাবিদ্যা বইটা নিয়ে নিজের ঘরে চলে গেল সে। দোরটা হালকা ভিজিয়ে চেয়ার টেবিলে বসে পড়তে থাকল। হ্যারিকেনটা জোর করে দিল, এটা বেশ লাগলো পড়ে অঞ্জনের। কি সুন্দর লিখেছেন লেখক! হ্যারিকেনের আলোটা ফের বাড়িয়ে দিল অঞ্জন।
গুজ্জাতি গুজ্জ তন্ত্রগ্রন্থে দশমহাবিদ্যাকে বিষ্ণুর দশ অবতারের উৎস বলে উল্লেখ করা হয়েছে। এই গ্রন্থমতে মৎস্য অবতারের উৎস হলেন ধুমাবতী। মুন্ডমালা গ্রন্থেও একটি অনুরূপ তালিকা রয়েছে, তবে উক্ত গ্রন্থমতে ধুমাবতী হলেন বামন অবতারের উৎস। ধুমাবতী সর্বক্ষেত্রেই বিধবা রূপে কল্পিত হন, তাই তিনিই একমাত্র মহাবিদ্যা যার স্বামী নেই। যদিও তিনি শিবেরই স্ত্রী ছিলেন, কিন্তু শিবকে তিনি ভক্ষণ করে ফেলেন এবং পরে শিব কর্তৃক পরিত্যক্ত হন। এই রূপে তিনি মহাবিশ্বের পুরুষকে ধ্বংস করে শূন্যের সঙ্গে বিরাজমান হন, কিন্তু তা সত্ত্বেও তাঁর মহাশক্তি সত্তাটি ক্ষুণ্ণ হয় না। অনেক গ্রন্থে ধুমাবতীর সদা অতৃপ্ত ক্ষুধা ও তৃষ্ণার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে, এটি তার অতৃপ্ত কামনা বাসনার প্রতীক।
হ্যারিকেনে কি তেল নেই, এরা ঢেলে রাখে না কেন? বিরক্ত হল অঞ্জন। একটা গুরুত্বপূর্ণ পড়ার মাঝে হেন বাধা ভালো লাগে? মেজ বৌদিকে হাঁটতে গিয়েও থেমে গেল, একবার দেখে নিল কি মনে হতে। হ্যারিকেনের ছিপিটা খুলে আঙুল ডুবিয়ে দেখল ভরপুর তেল। আঙুল ডোবাতেই কেরোসিনের গন্ধে ভরে গেল চারপাশ, ভিজে গেল আঙুল। অর্থাৎ রোজের মতোই হ্যারিকেনে তেল ভরেই রেখেছে মেজ বৌদি। তাহলে বারবার নিভে আসছে কেন? আবার বাড়িয়ে দিল অঞ্জন, পড়তে থাকল।
ধুমাবতীকে অমঙ্গলের দেবী মনে করে সাধারণ ক্ষেত্রে এড়িয়ে চলা হলেও তাকে কোমল হৃদয় এবং ভক্তের মনোবাঞ্ছা পূর্ণকারী বরদাত্রী রূপে বর্ণনাও করা হয়ে থাকে। অনেক স্থানেই ধুমাবতীকে সিদ্ধি বা অলৌকিক ক্ষমতার প্রদানকারিণী, বিপদ থেকে উদ্ধারকারিণী, সকল কামনা পূর্ণকারিণী এবং মোক্ষদাত্রী রূপে বর্ণনা করা হয়েছে। ধুমাবতী যে সকল অমঙ্গলজনক বিষয়গুলোর দেবী সেগুলো ঠেকাতে এবং সত্যের ধূম্রাচ্ছাদন উন্মোচন করতে তার পূজা করা হয়। তিনি অপবিত্রতা অমঙ্গলের প্রতীক এবং সমাজ বহির্ভূত বলে তার পূজা করলে পূজক সমাজের নিত্য নৈমিত্তিক দ্বন্দ্বের বাইরে দৃষ্টিপাত করার শক্তি অর্জন করেন এবং সত্য জ্ঞান লাভ করতে সমর্থ হন। আচ্ছা, বিবাহিত ব্যক্তিদের ধূমাবতীর পূজা করতে বারণ করা হয়। ধূমাবতীর পূজা সর্বত্যাগী ও পরিব্রাজক সন্ন্যাসীদের পক্ষেই সর্বাপেক্ষা উপযুক্ত। ধূমাবতীকে একাকী ব্যক্তিদের, বিশেষত বিধবাদের প্রতি পক্ষপাতী বলে বর্ণনা করা হয়। বিধবারাই একমাত্র তার শক্তি সহ্য করতে পারেন বলে মনে করা হয়। শক্তি সঙ্গম তন্ত্র মতে কোনো ব্যক্তিকে উচাটন বা নির্মূল করতে ধূমাবতীর পূজা করা যায়। পূজককে সেক্ষেত্রে জগৎ ও দেবীর মন্ত্রটিকে ধূসর রূপে কল্পনা করতে হবে। তাকে দাঁতে কালোর রং করতে হবে, কালো পোশাক পরতে হবে এবং অল্পাহার, ভূমিসজ্জা ও ইন্দ্রিয় দমনের মতো কয়েকটি নিয়ম পালন করতে হবে। এই পদ্ধতিটির কাক কর্ম অর্থাৎ অপরের ক্ষতি করতে হলে তাকে তার মনকে কাকের ন্যায় করে তুলতে হবে। অন্য একটি তন্ত্রগ্রন্থের মতে পূজককে ধূমাবতীর মন্ত্র উচ্চারণ করতে করতে শ্মশান ক্ষেত্রে একটি কাক দগ্ধ করে শত্রুর ঘরে ছড়িয়ে দিতে হবে, তবেই সে ধ্বংসপ্রাপ্ত হবে।
এমন আরো বহু নিয়মের কথা লেখা আছে সেই বইতে, সেগুলো গড়গড় করে আত্মস্থ করতে থাকে অঞ্জন। আরো লেখা আছে,
ধূমাবতীর মন্দিরের সংখ্যা অত্যন্ত অল্প। বারাণসীর একটি মন্দিরে ধূমাবতী হলেন প্রধান দেবতা। বারাণসীর মন্দিরটিকে শক্তিপীঠ বলে দাবি করা হয়। এই মন্দিরে দেবী রথারূঢ়া ও চতুর্ভুজা। তার চার হাতে কুলো, ঝাঁটা, পাত্র ও অভয় মুদ্রা। এখানে ফল ও ফুল দিয়ে দেবীর পূজা করা হলেও মদ, ভাং, সিগারেট, মাংস এমনকি রক্ত দিয়েও পূজা করা হয়ে থাকে।
উৎফুল্ল অঞ্জন দেবীর মাহাত্ম্য বুঝল। ধূমাবতীকে খুশি করলে অনেক কিছু সহজলভ্য হবে জীবনে। সত্য জ্ঞান লাভ অর্জনে সক্ষম হওয়া সম্ভব দেবীকে তুষ্ট করলে। দেবী তো ঈশ্বরী, অন্য আর পাঁচজনের চেয়ে আলাদা। সন্তানের দোষ ত্রুটি কি তিনি ধরবেন সব? নিশ্চয়ই না। নিজের মনের মতো করে যতদূর সম্ভব আচার পালন করে ধূমাবতীর পুজো করবে কাল থেকেই স্থির করল অঞ্জন।
ওকে ঘুরো, হ্যারিকেন নিভিয়ে দিয়েছো কেন?
বিনির কথায় চমকে উঠল অঞ্জন। আরে তাই তো, কখন নিভল হ্যারিকেন? কেনই বা নিভল? তেল তো ভরা, এই মাত্র নিভল নাকি আগেই?
সে কখন থেকে দেখছি অন্ধকার ঘরে বসে আছো, মা পাঠালো তাই খোঁজ নিতে।
কতক্ষণ মানে কতক্ষণ দেখেছিস অন্ধকারে?
আমাকে বকছো কেন?
বকিনি, বল না বিনি, কতক্ষণ দেখেছিস অন্ধকারে?
আমি পড়ছিলাম বারান্দায়, অঙ্ক করছিলাম, তখনই দেখেছি।
আরে একটু ভেবে বল না, তাও কতক্ষণ?
সাতটা অঙ্ক করলাম তো, পাটিগণিত।
বিনির অঙ্কে মাথা মোটে সুবিধার নয়, তাও আবার পাটিগণিত। অঞ্জন মাঝে মধ্যেই পড়তে বসায় বিনিকে। খুব জানে ওর সাতটা পাটিগণিত করতে কতখানি সময় লাগতে পারে, কিন্তু অতক্ষণ অন্ধকারে বইটা স্পষ্ট পড়ল কিভাবে অঞ্জন? ভেবে পেল না সে।
ভট্টাচার্য মশাই, আমাদের আমাদের বাঁচান, কি হচ্ছে কিছুই বুঝছি না। তবে তবে অঞ্জন ফের বোধহয় ওই পুজো শুরু করেছিল গোপনে।
রজতের কথায় বিরক্ত হল রামরতন ভট্টাচার্য, বলল,
গোপনে শুরু করেছিল মানে? তোমরা বাড়ি ভর্তি লোক কি করছিলে? বারবার নিষেধ সত্ত্বেও খেয়াল রাখতে পারোনি? ঠিক আছে, ভালোই ভালোই কাজ জমে ঢুক, তারপর দেখছি।
মুখ নিচু করে ফেলল রজত। সত্যি তো,
কি উত্তর দেবে সে? প্রথম যখন অঞ্জন এই পাগলামি শুরু করে তখনও কটা দিন কিছুই বোঝেনি তারা। পুজো আচ্ছাও বরাবরই পছন্দ করে, নিজের ছোট একখানা ঠাকুর ঘর তুলেছে, বইপত্র পড়ে, সন্দেহজনক কিছুই বোঝেনি কেউ। সেই দিনটা স্পষ্ট মনে আছে রজতের। গভীর ঘুম তার, বালিশে মাথা দিলেই ঘুম, এক ঘুমে সকাল। সেদিন রাতে লুচি মাংস করেছিল বড় বৌমা, সাথে পায়েস। খাওয়াটা গুরুপাক হয়ে গেছিল সন্দেহ নেই। অবিবাহিত দাদাটিকে বাড়ি সকলেই বড় ভালোবাসে, যত্ন করে, শ্রদ্ধা করে। যমুনা গোটাকুড়ি লুচি না খাইয়ে উঠতে দিল না কিছুতেই। তার ফলেই হয়তো মাঝরাত্রির দিকে পেট কনকন করে ঘুমটা ভেঙে গেল রজতের। বাচ্চি যাওয়া দরকার। উঠে হ্যারিকেনের সলতেটা বাড়িয়ে এসে দরজা খুলল। ওই 2:30-3টার মতো হবে তখন রাত্রির। ঘর বারান্দা পেরিয়ে উঠোন, উঠোনের একমাথায় কলঘর, পাশে বাচ্চি ঘর আলাদা। সে পেটের চাপ অনুভব করায় কোনো দিকে না তাকিয়ে সোজা বাচ্চি ঘরে ঢুকে যায়। মিনিট দশেক বাদে যখন কলঘরে হাত পা ধুচ্ছে তখনই শব্দটা কানে আসে। মাছ ভাজার সময় ফাটলে যেমন আওয়াজ হয় ঠিক তেমন। এত রাতে কোথা থেকে আওয়াজ আসে? কলঘর থেকে বেরিয়ে এদিক ওদিক চায় রজত। বড় উঠোন, তার চারপাশ জুড়ে ঘর, বারান্দা, কলঘর, ঠাকুরঘর, রান্নাঘর, ধানের গোলা। ভালো করে দেখল রজত, কোথাও কিচ্ছু চোখে পড়ছে না। আবার শব্দটা হতে সেদিকে তাকাল রজত। অঞ্জনের ঠাকুর ঘর থেকে আসছে শব্দটা। আগুন টাগুন লাগলো নাকি? চোর নয় তো, এত রাতে নয় তো, কিসের শব্দ? চোরই হবে।
চোর, চোর, চোর! কে কোথায় আছিস? সবাই আয়, চোর পড়েছে!
বলতে বলতেই এক লাথি দিয়ে ঠাকুর ঘরের দরজাটা খুলে দিল রজত। ঠিক তখনই ঠং শব্দের রডটা মাটিতে পড়ে গেল। এ কি দেখছে সে? এটা কে? অঞ্জন, তার ছোট ভাই, না অন্য কেউ? ঘরের মাঝে আগুন জ্বেলেছে অঞ্জন, সেই আগুনের আলোয় গোটা ঘর ভরা। তাতেই স্পষ্ট বোঝা যায় অঞ্জনের পরনের বস্ত্র ভিজে, কালো রঙের এক টুকরো কাপড় লুঙ্গির মতো পড়েছে, খালি গা, মাথায় কালো কাপড়ের ফেটটি, কাপড়গুলো সব ভিজে, যেন সদ্য জল থেকে চুবিয়ে এনে পড়েছে। এক হাতে একটা মুরগির অর্ধেকটা ধরা, অপর হাতে সেটা ছিঁড়ছে আর আগুনে দিচ্ছে অঞ্জন। তাতেই ফট ফট শব্দটা আসছে, নাড়ি ভুঁড়ি ফাটছে। মুরগিটা বোধহয় কিছু আগেও জ্যান্ত ছিল, টাটকা রক্ত ঘরময়, রক্তের আষ্টে গন্ধ ভরে আছে চারপাশে।
কিরে, এসব কি?
জোরে বলে উঠল রজত, কিন্তু অঞ্জনের হুঁশ নেই। এত জোরে দরজা খুলেছে বর্দা, এসে দাঁড়িয়েছে, কিছুই টের পায়নি অঞ্জন। সে বিড়বিড় করে কি সব বলছে আর আগুনে ওই মুরগির টুকরো দিচ্ছে, যেন বশ হয়ে আছে অথবা যেন অন্ধ কালা হয়ে গেছে, কিছু দেখতে বা শুনতে পাচ্ছে না। ততক্ষণে রঞ্জন, যমুনা, বিনি, কাজের মাসিটা অবধি এসে দাঁড়িয়েছে ওখানে। সবাই ঘুম চোখে চোর চোর শুনে ছুটে এসেছে, এসে বুঝতে পারছে না যে কি হচ্ছে। দুপা এগিয়ে এলো রঞ্জন।
কি হলো বর্তা?
বলতে বলতে ঠাকুর ঘরে উঁকি দিয়ে ভয় পেয়ে গেল বোধ হয়। বলল,
বর্তা কি করছে ওটা? এটা কি?
রজত ততক্ষণে ভেতরে গিয়ে বসে থাকা অঞ্জনকে এক ধাক্কা দিয়েছে।
পূজোর নামে এসব কি করছিস তুই?
আচমকা ধাক্কায় যেন মৃতদেহে প্রাণ এলো। অঞ্জন ধর্মড়িয়ে উঠে দাঁড়িয়ে বলল,
এ কি, তুমি এখানে কেন বর্দা? যাও, তুমি ঘরে যাও বর্দা, যাও
ঘরে, চল তুই, চল শিগগির।
ততক্ষণে বাকিরাও ঢুকে পড়েছে ঘরে। মেঝেতে অত রক্ত দেখে বাবা গো বলে দৌড় দিল কাজের মাসি আর বিনি, রঞ্জন আর যমুনা থ। এসব কি হচ্ছে বুঝতে সময় লাগলো ওদের।
তুমি আমাকে কেন ঘরে আনলে? আমার পূজোর ব্যাঘাত ঘটালে কেন তোমরা?
এক চড়ে তোমার দাঁত ফেলে দেবো বেয়াদব। এটা শ্মশানঘাট পাইছিস না? কাপালিক হবার স্বাদ হয়েছে তোর?
আরে ওটা কাপালিক না, দেবী ধূমাবতীর পুজো, তার জন্য কাপালিক হতে লাগে না। পুজোর কতটুকু বোঝো তোমরা? কখনো করেছ পুজো?
আমাদের বোঝার দরকার নেই, রক্ত মাংস দিয়ে কি পুজো হচ্ছিল এটুকু বুঝতে পুজো করতে হয় না। খবরদার, আর যদি দেখে যেতে তো সব করতে।
আমি করব,
বাড়ি থেকে বের করে দেবো তোকে, খবরদার বললাম।
আচ্ছা বর্ধা, বর্ধা চুপ করো এখন। অঞ্জন তুই ঘরে যা, ঘুমিয়ে পড়।
না শোভনা, আমার পুজো কেন করতে দাওনি তোমরা?
ওটা ভালো পুজো নয় অঞ্জন, বোঝ একটু।
কে বলেছে কে? আমি অনেক পড়েছি, ধূমাবতী মা ভালো না এ কথা উচ্চারণ করা পর্যন্ত পাপ।
এই রাখ তোর পাপ পুণ্য।
যমুনা তখন একা ঠাকুর ঘরে দাঁড়িয়ে খুঁটিয়ে দেখছে বাকি সরঞ্জাম। বিভৎস একটা ছবি, একটা সাদা শাড়ি পরা বুড়ি, বিশ্রী হাসি, সামনের দুখানা দাঁত নেই, কোঁচকানো চামড়া, সাদা খোলা চুল, ভয়ঙ্কর চাউনি, একটা ভাঙা রথে বসে, রথের গোড়া নেই, এক হাতে ফাঁকা কুলো, এক হাতে কাক, তার সামনে রাখা দুটো শুকনো রুটি, ওপরে নুন ছড়ানো, পাশে শিঙাড়া, নিমকি, চানাচুর, গ্লাসে জল। এসব তার মানে এই ছবির ঠাকুরকে খেতে দিয়েছিল ঠাকুরপো। এ কেমন ভোগ নিবেদন, বাপের জন্মে দেখেনি যমুনা। পাশে একখানা চুল্লুর খোলা বোতল, গাঁজা পাতা, আবার বিড়ির প্যাকেট, খানিকটা যেন কালী পুজোর মতো, কিন্তু যেন কালী পুজো নয়। রক্ত পালক ছড়াছড়ি ঘরে, কালো লাল কাপড় সব, আসনও বোধ হয়। হাত দেবনা দেবনা করেও যমুনা ওই ছবিটা হাতে নিল, নিয়ে এক ছুটে ঘরে। তিন ভাইয়ে তর্কাতর্কি চলছে, সে ঘোমটা টেনে নিল, নিয়ে ছবিটা এগিয়ে দিয়ে বলল,
কিছু মনে করো না ঠাকুরপো, এটা কোন ঠাকুর গো? এমন ডাইনি বুড়ির মতো দেখতে, মা গো দেখে কেমন ভয় করছে।
আসন তুতো করলে বোধি, তুমি আমাকে জিজ্ঞেস না করে কোন সাহসে তুমি দেবীকে আসন তুতো করলে?
বৌমা যা করেছে বেশ করেছে, ওই দেখি তো ছবিটা।
বট ঠাকুরের দিকে এগিয়ে দিল যমুনা ছবিটা। দুই ভাই অবাক হয়ে দেখে, দুজনেই প্রায় একসাথে বলে উঠল, তারপরেও সেদিন বহু তর্কাতর্কি অশান্তির পর রাগের মাথায় ধূমাবতীর ছবিখানা নষ্ট করে দিয়েছিল রজত। ঠাকুর ঘর পরিষ্কার করিয়ে তালা মেরে দিয়েছিল বাইরে থেকে। ভরচাজ মশাই গ্রামের সবচেয়ে পুরনো ব্রাহ্মণ, জ্ঞান অনেক, তার কাছেই গিয়ে সবটা বলেছিল রজত। আঁতকে উঠেছিল সেও, বলেছিল,
মা ধূমাবতীর পুজো করছিল বাড়িতে বসে তোমার ভাই, কোথা থেকে শিখল এসব? কেন করছিল বলেছে কিছু?
উত্তরে তেমন জুতসই কিছু বলতে পারেনি রজত, যতটুকু ভাই বলেছে ততটুকুই বলেছিল। অঞ্জন সংসারের মোহমায়া কাটিয়ে সিদ্ধিলাভ করতে চাইছিল বোধ হয়, প্রচুর ক্ষমতার অধিকারী হতে চাইছিল, তাই এই পুজো শুরু করেছিল।
কদিন ধরে করছে?
সঠিক বলতে পারবো না, বোধহয় মাসখানেক, কমও হতে পারে।
এই পুজো ভয়ানক, এত সহজ নয়, সবার কম্য নয়।
ইনি কি কালা জাদুটা দেবী ভরচাজমশাই?
সেটাই একমাত্র বলা যায় না, দেবী পার্বতীরই এক রূপ, তবে কোমল নন, উগ্র রূপা। দেবীকে সন্তুষ্ট করতে পারলে ভালো করা সম্ভব, বিনাশ করাও সম্ভব, যে যেভাবে করবে আর কি। কিন্তু প্রকৃত গুরু ছাড়া এ পুজো হয় না। অঞ্জন এমন আহাম্মকি কেন করল আমি জানি না।
এখন কি হবে?
কি আর হবে, ঠাকুর ঘর শুদ্ধ করে দিয়ে আসবো আমি। ও কতখানি কি করেছে তা জানি না, যতটুকু আমার বিদ্যেতে কুলো খুব এগোতে পারার কথা নয়। যদি খারাপ কিছু করেও থাকে আমি শুদ্ধ করে সেই খারাপ কাটিয়ে দিতে পারব। কিন্তু
কিন্তু কি ভরচাষ মশাই?
আর ভবিষ্যতে যেন খবরদার এই ছায়াও না মারায় অঞ্জন, তাহলে কিন্তু অনর্থ হবে। দেবীকে নিয়ে বারবার ছেলে খেলা করতে গেলে প্রাণ না সব সম্ভাবী।
না না, ও আর সব করবে না, ওর বিয়ে দিয়ে দেবো আমি, সংসারে পড়লে সব ঘুচে যাবে। তারপরই ভাইয়ের বিয়ে দিতে উঠে পড়ে লেগেছিল, ঘটক লাগিয়েছিল মোটা টাকা দিয়ে। বরচাজ মশাই এসে একদিন ছোট্ট একটা গোটি মন্ত্রপুত জল ছিটিয়ে গেল ঠাকুর ঘরের চারপাশে, বাইরে ঝোলানো তালায় হলুদ সুতো বেঁধে দিয়ে গেল। অঞ্জনও তারপর থেকে আর কখনো এসব নিয়ে কথা বলেনি। বিয়ে থা হলো, সব ঠিকই ছিল, তারপর হঠাৎ এসব। আজ অঞ্জনের শ্রাদ্ধ, তিন দিনে কাজ। শোকের ছায়ায় থমথম করছে বাড়িটা, গ্রামটাও। সাদা কাপড়ে প্যান্ডেল খাটিয়ে উঠোনে শ্রাদ্ধের কাজ চলছে। গতকাল ঘাট কাজ করে এসেছে সবাই, কুসুমও। সে আর কিছু করেনি, চুপচাপ যা বলা হয়েছে করেছে। ন্যাড়া মাথায় কাজ করতে বসেছে রজত। বরচাজ মশাই স্বয়ং শ্রাদ্ধের কাজ করছে, সব গোছানোর ফাঁকে ফাঁকে বিভিন্ন কথাবার্তা বলছে শ্রাদ্ধ সম্পর্কে। কুসুম, যমুনা, রঞ্জন, বিনি, কুসুমের মা, বাবা, দাদা, বৌদি, এছাড়াও গ্যাথিরা সব গোল হয়ে বসেছে। যাদের অশৌচ নেই তারাও বসেছে। সবারই চোখে কম বেশি জল, সবচেয়ে বেশি কাঁদছে রজত। ছোট ভাইটার শ্রাদ্ধ করতে হাত চলছে না যেন, ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে সে।
পিত্রোবৈ দেব, পিত্রোবৈ জনার্দন, পিত্রোবৈ বেদ, পিত্রোবৈ ব্রহ্ম, অর্থাৎ পিতৃরাই দেবতা জনার্দন, বেদ ব্রহ্ম। শ্রাদ্ধাত পরতরং নান্যচ্ছেয়স্করমুদাহৃতম্, তস্মাৎ সর্বপ্রয়ত্নেন শ্রাদ্ধং কুর্যাত বিচক্ষণ। অর্থাৎ সংসারে দৈহিক, দৈবিক ও ভৌতিক এই তিন তাপ থেকে মুক্তির জন্য শ্রাদ্ধ ছাড়া আর কোন উপায় নেই, তাই যত্ন সহকারে শ্রাদ্ধ করতে হয় রজত। এতে কষ্ট হলেও পূর্ণ। অঞ্জনের জন্য করা ধরে নাও, যেন সূর্যপুত্র যম 20,000 বছর পর্যন্ত ঘোর তপস্যা করে শিবকে প্রসন্ন করেন, বর স্বরূপ শিব যমকে পিতৃলোকের অধিকারী বানান। শাস্ত্রমতে যে ব্যক্তি সারা বছর পুজো পাঠ করেন না, তারা যদি নিজের পূর্বপুরুষের শ্রাদ্ধ করেন তাহলেই ইষ্ট কার্য সিদ্ধি ও পুণ্য অর্জন করতে পারেন।
কিন্তু এ যে আমার সন্তান সম ছোট ভাই ভরচাজ মশাই।
কেঁদো না, এতে অঞ্জন কষ্ট পাবে, ওর মুক্তি তো হয়নি এখনো, কাজটা নির্বিঘ্নে করো।
মেয়েরাও সব ফোঁপাতে শুরু করেছে, দুপোয়া দোষ পেয়েছে অঞ্জন। হাতের কাজ গোছাতে গোছাতে পরিবেশটা সামান্য হালকা করার জন্য গল্প শুরু করল ভরচাজ মশাই।
জানো, শাস্ত্রমতে কিন্তু সারা বছরের শ্রাদ্ধের 96টি সুযোগ রয়েছে। যেমন 12 মাসে 12টা অমাবস্যা তো আছে, সত্যযুগ, ত্রেতাযুগ, দ্বাপরযুগ, কলিযুগের শুরুর 4টি তিথি, মনুবর শুরুর 14টা মন্নাদি তিথি, 12টা সংক্রান্তি, 12টা বৈধৃতি যোগ, 12টা ব্যতিপাত যোগ, তারপর রয়েছে 15টা মহালয়া ও শ্রাদ্ধপক্ষের তিথি, 5টা অষ্টগা, পাঁচটা অন্নষ্টগার, পাঁচটা পূর্বের ধুয়ো।
ভট্টাচার্য মশাই প্রাচীন মানুষ, পড়াশোনা বিলক্ষণ আছে, আর আছে বলার জাদু। ক্রন্দনরত মানুষগুলো চোখ মুছতে মুছতে শুনতে লাগল, আগ্রহ বোধ করছে সবাই, এটাই চাইছিল ভট্টাচার্য মশাই। পরিবেশটা হালকা হোক খানিক।
এরপর আছে কোন তিথিতে কার শ্রাদ্ধ করা উচিত, এরও অনেক বিধি। যে মাসে যে তিথিতে পরিজনের মৃত্যু হয়েছে পিতৃপক্ষে তার সঙ্গে সম্পর্কযুক্ত তিথিতেই শ্রাদ্ধ করা উচিত। এছাড়া কিছু বিশেষ তিথিও রয়েছে যখন যে কোনোভাবেই মৃত পরিজনদের শ্রাদ্ধ করা যেতে পারে। স্বামী জীবিত থাকাকালীন স্ত্রীর মৃত্যু হলে নবমী তিথিতে তাদের শ্রাদ্ধ করতে হয়। আবার এমন স্ত্রী যার মৃত্যু তিথি জানা যায়নি তাদের শ্রাদ্ধ মাতৃ নবমীতে করার বিধান রয়েছে। সমস্ত বৈষ্ণব সন্ন্যাসীদের শ্রাদ্ধ একাদশীতে করা হয়। আবার অস্ত্রাঘাত, আত্মহত্যা, বিষ, দুর্ঘটনা ইত্যাদির ফলে মৃত্যু হলে চতুর্দশীর দিন শ্রাদ্ধ করা হয়। এই যেমন আজ করছি আমরা। এছাড়াও সর্পদংশন, ব্রাহ্মণ অভিশাপ, আগুনে পুড়ে দন্তপ্রহার, হিংস্র পশুর আক্রমণ, গলায় ফাঁস লাগিয়ে মরা, কোন মহামারী, অতিমারি, ক্ষয়রোগ, কলেরা, ডাকাতের আক্রমণ, এসবে মৃত্যু হলে এমন ব্যক্তির শ্রাদ্ধ পিতৃপক্ষের চতুর্দশী আর অমাবস্যার দিনে করা উচিত। যাদের মৃত্যুর পর সংস্কার হয়নি তাদের শ্রাদ্ধ অমাবস্যায় করা উচিত। যদিও এমনটা আজকাল হয় না, এমন মৃত্যুই ঘটে না, শ্রাদ্ধের প্রশ্নই আসে না। সে ছিল আগেকার দিনে, খুব হিসাবে মানুষ মরেছে বলেও বিশ্বাস করত লোকে।
তিল, কুশ, গঙ্গাজল, কলাপাতা গুছাতে গুছাতে ভট্টাচার্য মশাই বলল,
এই যেমন ধরো তিল ও কুশ দিয়ে করা উচিত শ্রাদ্ধ আর তর্পণ। কেন জানো? কারণ পিতৃলোকের অধীশ্বর জনার্দনের শরীরের ঘাম থেকে তিল আর লোম থেকে কুশের উৎপত্তি। তাই তর্পণ ও অর্ঘ্যের সময় তিল ও কুশের ব্যবহার করা উচিত। তারপর ধরো এই ব্রাহ্মণ ভোজন, এরও কিন্তু নিয়ম আছে। গাছটা বামুন ডাকলাম আর পাত পেড়ে খাওয়ালাম, তাহলে ওটা আদু কাজের কাজ হল না, খাওয়ানোই হল কেবল। এতে যখন তখন যাকে তাকে খাওয়ানো যায়। যে উদ্দেশ্যে এই ভোজন তার নিয়ম আছে। শ্রাদ্ধে ব্রাহ্মণ ভোজে সবচেয়ে পুণ্যদায়ী সময় কুতম, দিনের অষ্টম মুহূর্ত, 10:36 থেকে 12:24 পর্যন্ত। কিন্তু আজকাল কজন সে নিয়ম জানে? জানে না। এই মৃতের পরিবারে খরচ খরচা একই হয়, কিন্তু ব্রাহ্মণের অজ্ঞতার ফল ভোগ করে আর কি। আসলে শ্রদ্ধা সহকারে শ্রাদ্ধ করলে পূর্বপুরুষরা সন্তুষ্ট হন, আশীর্বাদ দিয়ে পরলোক গমন করেন। শাস্ত্র মতে পূর্বপুরুষদের শ্রাদ্ধ কর্ম না করলে তারা রুষ্ট হন এবং অভিশাপ পর্যন্ত দিতে পারেন।
কুসুম একটু উসখুস করে উঠল হঠাৎ, এদিক ওদিক উঁকি দিতে লাগল। সেদিকে লক্ষ্য করে ফের ভট্টাচার্য মশাই বলল,
শ্রাদ্ধের গুরুত্ব কতখানি জানো? পিতৃপক্ষে পুত্র কর্তৃক শ্রাদ্ধানুষ্ঠান হিন্দু ধর্মে অবশ্য করণীয়। এর ফলেই মৃতের আত্মা স্বর্গে প্রবেশাধিকার পান। এ প্রসঙ্গে গরুড় পুরাণ গ্রন্থে বলা হয়েছে, পুত্র বিনা মুক্তি নাই। ধর্মগ্রন্থে গৃহস্থদের দেব, ভূত ও অতিথিদের সঙ্গে পিতৃতর্পণের নির্দেশ দেওয়া হয়েছে।
পুত্র বিনা মুক্তি নাই, তাহলে এই হতছাড়া ছেড়া দেখো চিস কেন? এর পুত্র কই? এ তো 8 কুড়া ছেলে পিলে কই? কিছুই তো নেই আগাছাটার।
বলে হাসতে হাসতে উঠোনে গড়িয়ে পড়ল কুসুম। হাততালি দিয়ে হেসে হেসে উঠতে থাকলো আর বলতে থাকলো,
অটকুরো তার আবার ছেড়াদ্দ, ওর ছেড়াদ্দ না পয়সা ছেড়াদ্দ, রাখ রাখ এসব রাখ, বাদ্দে 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 বাদ্দে, যা 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 দূরে যা দূরে যা, বল সবাই মিলে বল, দু দু ধুমাবতী স্বাহা, দু দু ধুমাবতী স্বাহা, দু দু ধুমাবতী স্বাহা।
একটা মাটির বড় থালায় ভাত, মুগ ডাল, আলু ভাজা, পোস্ত, মাছের মাথা দিয়ে ছেঁচড়া, চুনো মাছের চচ্চড়ি, কাতলার কালিয়া, সর্ষে ইলিশ, চাটনি, মিষ্টি, পায়েস সব সাজিয়ে ওপরে একটা কলা পাতা চাপা দিয়েছে যমুনা, পাশে মাটির গ্লাসে জল, সেটাতেও এক টুকরো কলা পাতা চাপা দেওয়া। পুকুর ঘাটে যাচ্ছে ওরা, বাড়ি থেকে বেরোবে এবার। যমুনার সাথে বয়স্কা কিছু মহিলা, বাড়ির কাজকর্ম কোন রকমে মিটেছে, আজ আঁশ পান্না ছিল। কুসুমের বাপের বাড়ির লোকজন ফিরে গেছে একটু আগেই, ওর মা ভীষণ অসুস্থ হয়ে পড়েছে, হাসপাতালে ভর্তি করতে হবে হয়তো, মা সুস্থ হলে মেয়েকে নিয়ে যাবে, বোধহয় চিরকালের জন্যই নিয়ে চলে যাবে। এখন বিকেল পড়ন্ত, সন্ধ্যের ঠিক মুখে এটা দিতে হবে পুকুর পাড়ে।
বৌমা কথা বলো না যেন, মুখে আঁচল চাপা দিয়ে নাও দরকার পড়লে, খাবারে যেন থুতু না ছেটে।
বেরোই এবার।
হ্যাঁ চলো।
ওরা এগোলো, আলো আধারে পুকুরের এক নিরালা কোণ দেখে থালাটা নামিয়ে রাখলো যমুনা, পাশে গ্লাসটা রাখলো, ঢাকা দেওয়া কলা পাতা সরিয়ে দিল। যা যা খেতে অঞ্জন ভালোবাসত তাই রান্না করে দেওয়া হয়েছে, এই তো শেষ ছেলেটার জন্য কিছু করে দেওয়া। চোখ দুটো টনটন করে উঠল যমুনার, সন্ধ্যে নেমেছে। ইশারায় মাসি শাশুড়ি ফিরতে বলল, ওরা বাড়ির পথে ফিরল, আর পেছন ফিরে দেখতে নেই, মুখ বন্ধ রেখেই বাড়ির পথে এগোলো। পা হাত ধুয়ে ঘরে ঢুকল যমুনা, উঁকি মেরে দেখল পাশের ঘরে এখনো সেই একইভাবে কুসুম খেয়ে চলেছে। এক গামলা মাছ ভাজা নিয়ে সে দুপুর থেকে বসেছে, কাঁটা কুঁটি মুখ থেকে ফেলছে আবার তুলছে, চিবিয়ে ফেলে দেওয়া কাঁটাগুলো আবার মুখে পুড়ছে। বাধ্য হয়ে ওকে ওই ঘরে রেখে দেওয়া হয়েছে, সামলানো যাচ্ছে না আর। কাল সেই শ্রাদ্ধে বসার সময় থেকে চূড়ান্ত অবাধ্যতা করছে কুসুম, একটা সময় এমন হয়েছিল কাজ করা সম্ভব হচ্ছিল না, এমন করতে শুরু করল বাধ্য হয়ে ওর ঘরেই ওকে হাত বেঁধে খাটে বসিয়ে রাখা হল। সবারই খারাপ লাগছিল, কিন্তু কি বা করার ছিল, শ্রাদ্ধটা হতে দিত না ওই মেয়ে, কি যে হবে ভেবে বুকের ধুকপুকুনি শুরু হয়ে যাচ্ছে যমুনার। ভরচাজমশাই কাল আসবে বলেছে, দেখা যাক কতখানি কি।
বর্দি, ও বর্দি,
চমকে তাকালো যমুনা, স্বাভাবিক গলায় কথা বলতে কত দিন পর শুনল কুসুমকে।
কি একটু আসবে গো?
কোথায় রে?
এই তো এই ঘরে, এসো না গো একটু।
যমুনা কিছু না ভেবেই ঘরে ঢুকল, মায়াই লাগলো মেয়েটাকে দেখে। আহা গো, কতটুকু বয়সে কি সর্বনাশ হল, কত বড় জীবন পড়ে।
বল কি বলবি,
বসো বসো এখানে।
নিজের পাশের মেঝেটায় ইশারা করল কুসুম, একটু ইতস্তত করে বসল যমুনা।
বল
বর্দি, তোমরা আমাকে কেন বেঁধে রাখছ গো?
তুই জানিস না তুই কি করেছিস?
আমি ইচ্ছা করে করিনি, বিশ্বাস করো, ওরও দোষ ছিল, ওর জন্যই সব হয়েছে।
কি হয়েছে ওর জন্য?
আমি 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 বলবো, আমি আমি সব বলবো, তোমাকেই বলবো, তোমাকেই বলতে বলেছে।
কি কি বলতে বলেছে?
ও ভুল পূজো করেছিল, ভুল পূজো করেছিল।
ওর উচিত হয়নি এটা করা, খুব খুব বড় ভুল করে ফেলল গো।
হ্যাঁ আমরা তো বাধা দিয়েছিলাম রে জানতে পেরে।
ওটা না, ওটা না।
তাহলে কোনটা?
ওই যে 13 দিন আগে যেটা ও করেছিল।
13 দিন আগে কি করেছিল?
পূজো করেছিল গো, লুকিয়ে লুকিয়ে,
বলে ঠোঁটে আঙুল দিল কুসুম। আঙুল, হাতময় মাছের তেল, ছাল, কাটাকুটি, চুপ করতে বলল যেন। যৌনা কি বলবে বুঝতে পারল না।
সবাইকে লুকিয়ে চুপি চুপি পূজো করেছিল তো।
কার
পূজো করেছে? যার।
আহ ছোট, কি হেয়ালি করছিস বলতো? বলবি তো বল, নয়তো আমি গেলুম।
এই না না না, শোনো 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 বাতি বাতি, তোমাকে না বললে মারবে কিন্তু।
তাড়াতাড়ি যমুনা শাড়িটা চেপে ধরল কুসুম, আঁশ হাতেই চেপে ধরল, ডান হাত দিয়ে শাড়িটা ধরে রেখেই বলল,
বলছি বলছি, আজ থেকে 13 দিন আগে চুপি চুপি রাত্রিরে গিয়ে পুজো করে এসেছিল। 3 মাঘার ওখানে বসে পুজো করে এসেছিল। রাতে 1:30 গিয়েছিল, জিনিসপত্র নিয়ে গিয়ে ওইখানে বসেই পুজো করে এসেছিল। কিন্তু ও যে ভুল করেছিল, সব ভুল।
মাথা মুন্ডু কিছুই বুঝছে না যেন যমুনা। ঠাকুর পো 13 দিন আগে মাঝরাতে ওই 3 মাঘার ঘাটে গিয়ে পুজো করেছিল, কিন্তু ওই ঘাটে কেন? ওখানে তো যত গরু মোষ মরলে ফেলা হয়, আর বেওয়ারিশ লাশ কখনো সকনো। হাসপাতালে বড় একটা এমন লাশ থাকে না, তবুও
কই বললে না বর্দি? ও বর্দি,
এমন স্বরে বলল কুসুম যেন সন্ধেবেলা দুই যা গল্প করতে বসেছে।
আমি না, আমি না বুঝতে পারছি না রে ছোট, তুই বস, আমি তোর ভাসুর ঠাকুরদের ডাকি, তারা বুঝবে।
হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তো তার আগে একটা একটা গল্প বলি, শুনে যাও।
গল্প বলবি?
অবাক যমুনা, বলে কি? তবুও যেন এড়িয়ে যেতেও পারল না। অমোঘ এক টানে বসে রইল কুসুমের দিকে চেয়ে।
কাকটা সবে ডিম পেড়েছিল, ওটা টুক করে চুরি করে এনেছিল। দিনের বেলা, কাকটা তখন বাসায় ছিল না, সেদিনই রাতে আনলো ওই কাকটাকে। বাসায় ঘুমোচ্ছিল কাকটা, তাকে ধরি একটা বস্তায় ভরে দিল। তারপর আগুন জ্বলছিল, দাউ দাউ আগুন, সেই আগুনে কাকের ডিমটা দিল, ফট করে ফেটে গেল। তারপর কাকটাকে বের করলো বস্তা থেকে, পায়ে সুতো জড়িয়ে রেখেছিল, গায়েও সুতো জড়ানো, যাতে ওর ডানা মেলে না উঠতে পারে। সে সব 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 খুলে দিল। কাকটা চিৎকার করে উঠল, ও বুঝেছিল কিছু খারাপ হবে ওর সাথে। তারপর কি করলো জানো? কাকটার একটা পালক ছিঁড়ে নিল, লাগলো ওর জ্যান্ত শরীর থেকে টেনে, পালক ছিঁড়লে লাগবে না বলো? সেই পালক আগুনে দিল। কাকটা আরো আরো চিৎকার করতে লাগলো, বুঝে গেল ঠিক কি হতে চলেছে ওর সাথে। তারপর কাকটার একটা ডানা গায়ের জোরে ছিঁড়ে নিল, জ্যান্ত পাখিটার ডানা টেনে ছিঁড়ে নিল জানো, সেই ডানাও আগুনে ফেলল। কাকটা তখনও প্রাণ আছে, খুব ডাকছে। কাকে ডাকছিল বলো তো? কাকটা যত ডাকে ও তত মন্তর বলে। একসময় আধমরা কাকটাকেই দিয়ে দিল আগুনে। কাক পোড়া গন্ধ ছড়িয়ে পড়ল চারপাশে। আগুন নিতে ওই কাক পোড়া ছাই জিভে ঠেকিয়ে,
চুপ কর চুপ কর মাগো, এসব কি গল্প, কার গল্প?
হঠাৎ এক লাথি মেরে মাছের ফাঁকা গামলাটা উল্টে দিল কুসুম।
তোর গুষ্টির গল্প, ওই ভাগারে বসে এসব করেছিল।
দাঁড়িয়ে দাঁড়িয়ে জোরে দুলতে শুরু করেছে কুসুম। এবার ভয় পেয়েছে যমুনা, চিৎকার করে হাঁকল,
কই গো, কে আছো, কোথায় সব, শিগগিরই এসো এখানে।
কাছে পিঠেই ছিল সবাই, ছুটে আসতে যতক্ষণ। ঘরে ঢুকতেই সবাই দেখল যমুনার চুলের মুঠি এক হাতে ধরে কুসুম, দুলছে আর বলছে,
এত দূর যা ইচ্ছে তাই, সব সব চিতা করে দেবো, ভাগাড় করে দেবো আমি। একটাকে নিকেশ করেছি আর একটাকেও, হ্যাঁ আর একটাকেও।
ভরতাজ মশাইকে নিয়ে আসি বর্দা, গতি ভালো ঠেকছে না, কাল সকাল অবধি অপেক্ষা করার সময় নেই।
ভয়ার তো গলায় বলল রঞ্জন। উঠোনের মাঝখানে বসেছে কুসুম, সবাই ভেবেছিল হয়তো আসতে চাইবে না, ধরে বেঁধে আনতে হবে, কিন্তু নিজেই দিব্যি হেঁটে চলে এসেছে। রাগ রাগ চোখ, মুখটা কেমন কালচে দেখায়, দু হাত, ঠোঁট, থুতনি, শাড়ি মাখামাখি মাছ ভাজার তেল, আষ্টে গন্ধ ভাসছে হাওয়ায়। বরচাজ মশাই গঙ্গা জল ছিটিয়ে দিল চারদিকে। কুসুমের উল্টো দিকে বসল, ওর দিকে তাকিয়ে হাত জোড় করে বলল,
মা মা আমি বিশেষ কিছু জানি না, সামান্য পড়াশোনা আছে মাত্র, এটুকু বলতে পারি এরা এই বাড়ির লোকেরা কেউ কিছুটি জানত না। মা অঞ্জন যা করেছে, যা ভুল করেছে, সব ও এদের আড়ালে করেছে, এদের শাস্তি দিও না মা, অঞ্জনের কৃতকর্মের ফলও পেয়েছে, তুমি এবার শান্ত হও মা, শান্ত হও মা। ওম বিবর্ণা চঞ্চলা রুষ্টা দীর্ঘা চ মলিনাম্বরা বিবর্ণা কুন্তলা রুক্ষা বিধবা বিরল দ্বিজা তুষার বর্ণে তুমি হও ধূমাবতী মহাবিদ্যা রূপ ভেদে তুমি মহাসতী ধূম্রাক্ষ নাশিনী তুমি হরের মোহিনী দীনহীনে কর দয়া মা গরুদ্রা। ওম দুর্গায়ৈ দুর্গপারায়ৈ সারায়ৈ সর্বকারিণ্যে হাত্যৈ তথৈব কৃষ্ণায়ৈ ধূরায়ৈ সদতং নমঃ। ওম ধূমাবতী মহামায়ৈ সর্বদুঃখবিনাশিনী দুর্গানন্দনাঙ্গশ্রী ধূমাবতী প্রসীদ মে। তারা তুমি কত রূপ জানো ধরিতে, জননী গো শান্তিময়ী গিরি দুহিতে।
চুপ কর, চুপ কর, চুপ কর, চুপ, এদের আড়ালে করেছিল শয়তানটা, তাই নাকি রে?
হ্যাঁ মা, এরা কেউ জানত না, সকলের অজ্ঞাত সারে।
ওই ওই শয়তানটা তাৎতন্ত্র করে আমাকে জাগিয়েছে, কেন জানিস? হ্যাঁ, উপরে উঠবে, আরো উপরে উঠবে, লোভ লোভ লোভ, ক্ষমতার লোভ, অর্থের লোভ।
কাকতন্ত্র, অঞ্জন কাকতন্ত্র করেছিল,
সেটা আবার কি ভরসা মশাই, কাকতন্ত্র কি?
সে বড় ভয়ঙ্কর তন্ত্র বাবা, আমরা সারা জীবন পুজো আচ্ছা করেও ভাবতে পারবো না। মা ধূমাবতীর আরাধনা করে যে সাধক, সে পারে করতে এই তন্ত্র, কিন্তু গুরু বিনা অঞ্জন কিভাবে?
লোভ লোভ লোভের বসে ওই শয়তান আর ওই শয়তানি দুজনে মিলে পড়েছে সব।
শেষের কথাটা বলতে বলতে কুসুম নিজেই নিজের মুখটা ধরে ঝাঁকিয়ে দিল,
ছোট বউ, ছোট বউ করেছে কিভাবে? ওর বিয়ের আগেই তো ঠাড়প করত এসব।
থাম, শোন তাহলে মাঝি, তোদের এই ছোট বউ সব জানত, ওর ভাতার সব গল্প বলেছিল, আর এই শয়তানের যোগ্য সঙ্গিনী হয়েছিল। দেখতিস না বর গেলার আগে কেমন গিলে কুটে বসে থাকতে, সব এই তন্ত্রের নিয়মে।
কোন বই পড়ে বিদ্যে ফলিয়েছিল দুজনে। ভুল হয়েছে আমার, নক্ষত্র কিচ্ছু দেখেনি, সময় কাকতন্ত্র করেছে আমার আমার বাচ্চাকে জ্যান্ত পুড়িয়ে মেরেছে ওভাবে। ওরা মুরত নেই কাকতন্ত্র করতে গেছিল, ওর ভাতারটা যা করত সব জানত। এই আরাম জাদি, এই এই আরাম জাদি ইউস্কারিত বেশি, এমাকে খুব নোনা খুব লোভ। এটা এটা হার শয়তানি মাগি দুজনের জুটি হয়েছিল খাসা, শয়তানে শয়তানে মিলেছিল। একটাকে খেয়েছি আর একটাকে খেয়ে শান্তি, পাপ দুজনে ফল ভোগ করবেও দুজনে।
মা মা দয়া করো মা, আর কি বা করতে পারি, ভুল করে ফেলেছে মা, ক্ষমা করো ক্ষমা।
এক লাফে উঠে দাঁড়িয়ে পড়ল কুসুম, বজ্র কঠিন স্বরে বলল,
আমি ধুমাবতী, কাউকে ফেরাই না, কত লোক কত খাবি,
চারপাশটা বিশ্রী একটা পোড়া গন্ধে ভরে উঠল, ধূসর ধোঁয়ায় ভরে যেতে থাকল, গাঢ় থেকে গাঢ়তর হতে থাকল সেই ধোঁয়া, কিছু পরিষ্কার করে দেখা যাচ্ছে না। ভিড়ের মধ্যে ভয়ের গুঞ্জন উঠেছে একটা, বীভৎস শব্দটায় সবার বুকের রক্ত জল হয়ে এলো যেন। সবাই দেখল গোটা বাড়িময় ছেয়ে যাওয়া ধূসর ধোঁয়া একটা জায়গায় কুণ্ডলি পাকাচ্ছে। কুণ্ডলি পাকাতে পাকাতেই হঠাৎ লম্বালম্বিভাবে নামতে লাগলো ধোঁয়াটা, এক জায়গায় জড়ো হয়ে নির্দিষ্ট একটা লম্বা চওড়া আকার নিয়ে সোজা সুজি নামতে লাগলো। চারপাশটা পরিষ্কার হয়েছে, উঠোনময় জলা মশাল হ্যারিকেন লম্ফ কুপির আলোয় সবাই যা দেখল তাতে বুকের রক্ত জল নয়, হিম হয়ে জমে গেল যেন। সাদা নোংরা শাড়ি পরা, সারা শাড়িতে তেলের দাগ, রুক্ষ উড়ন্ত চুল, মুখটা কালচে, বড় বড় লাল টকটকে চোখ নিয়ে বিরাট বড় এক হাঁ করে কুসুম আকাশের দিকে মুখ করে হাঁটুতে ভর দিয়ে বসে আছে, দুটো হাত শরীরের পেছনে টান টান করে রাখা, যেন অদৃশ্য কিছু দিয়ে ধরে রাখা। ওপর থেকে নেমে আসা সমস্ত ধোঁয়া কুসুমের বিরাট বড় হাঁয়ের ভেতর ঢুকছে, ঢুকেই যাচ্ছে। প্রবল শব্দ করে ওই ধূম্র রাশি গিলে ফেলছে কুসুম, গিলতে গিলতে সামনের দিকে ঝুঁকে পড়ছে, হাঁটু ভেঙে আস্তে আস্তে ঝুঁকছে সামনের দিকে, পেটটা ক্রমশই ফুলে উঠছে। উপস্থিত সকলে এমনকি ভরচাজ মশাইও নির্বাক দাঁড়িয়ে, কথা বলতে ভুলে গেছে সবাই, এমন অতিপ্রাকৃত দৃশ্য কেউ কখনো শোনেইনি, দেখা তো অনেক দূরের বিষয়। আস্তে আস্তে পেটটা ফুলতে থাকল আর কুসুম ঝুঁকতে লাগল, ওর মুখ দিয়ে বেরোনো শব্দটাও এখন অনেক আস্তে। হঠাৎই ওই একভাবে এক রেখায় নামা ধোঁয়া প্রবল বেগে ধেয়ে এলো নিচের দিকে, শেষবারের মতো দ্বিগুণ স্বরে ওরকম চিৎকার করল কুসুম এবং মাটিতে মুখ থুবড়ে পড়ল। ঠিক তখনই একটা শব্দ হল এবং সবাই দেখল উপুর হয়ে পড়ে থাকা কুসুমের পেটের কাছ দিয়ে গল গলিয়ে রক্ত ও ধোঁয়া একসাথে বেরিয়ে আসছে।
ধূমাবতীর বাইরের অমঙ্গলময় সত্তা ও তার ভয়ঙ্করী মূর্তিটি কামনা বাসনার নিবৃত্তির প্রতীক। কামনা বাসনা সর্বস্ব জীবনের বিপরীতে এই রূপ, এছাড়াও দেবীর কুৎসিত রূপ তার ভক্তদের এই শিক্ষাই দেয় যে বাইরের চাকচিক্যময় রূপের বদলে অন্তর্নিহিত সত্যই হল মূল বস্তু। ধূমাবতী সেই আদি অন্ধকার ও অজ্ঞানের মূর্ত রূপ, যা থেকে মায়ার সংসারের সৃষ্টি, তিনি সৃষ্টির পূর্বে ও ধ্বংসের পরে এই অন্ধকার ও অজ্ঞানতার প্রতীক। এই অজ্ঞানতা যা সর্বোচ্চ সত্যকে ঢেকে রাখে তাও প্রয়োজনীয়, কারণ এই অজ্ঞানতার উপলব্ধি না থাকলে সত্য জ্ঞান লাভ এক প্রকার অসম্ভব। এখানে মায়ের পূজো মা হিসেবেই হয়, মাকে মা হিসেবেই দেখা হয়, এখানে হলেন উনি রক্ষক, এই স্থান এখানকার মানুষ সকলকে উনি রক্ষা করেন সমস্ত বিপদ থেকে। তা মাতৃরূপে পূজিতা হচ্ছেন মা এখানে চিরকালই, সকলে পূজো দেন দ্বিতীয় পারেন, কেবল বিবাহিত পুরুষ নারী আলাদা না এসে যুগলে আসেন, তেমনটাই চলে আসছে আর কি। মা এখানে বর প্রদানকারী নেই, আপনাদেরও খালি হাতে ফেরাবেন না, সমস্ত ভুলের ক্ষমা চেয়ে নিন, মা আবার আপনাদের সংসারে হারানো সুখ সমৃদ্ধি সব ফিরিয়ে দেবেন।
বারাণসীর দেবী ধূমাবতীর এই মন্দিরে ওরা দুহাই এসেছে, রজত ও রঞ্জন। ভরচাজমশাইয়ের কথা মতো এখানে এসে মায়ের কাছে পুজো দিয়ে যেতে, কুসুমের তিন দিনের শ্রাদ্ধ শান্তি মেটার পরেই চলে এসেছে ওরা দুই ভাই, আর এক মুহূর্ত দেরি নয়।
আমরা যদি আগে জানতাম পর্দা এমনটা যে কেন করল ওরা, এতটুকু আঁচ পেলাম না, বড় হয়েও আটকাতে পারলাম না।
রঞ্জনের চোখে জল, সবেমাত্র মন্দির থেকে বেরিয়েছে ওরা, পুরোহিতের কথা শুনে মনটা অনেক হালকা লাগছে। রজত বলল, সবই নিয়তি রে, কোথায় ভাইয়ের বিয়ে দিলাম যাতে থিতু হয়, আর সেই কিনা, যাক যা হওয়ার হয়েছে, সংসারটাই ভেঙে গেল রে, কপালের দোষ কন্ডাবে কে, আর তো পাবো না ওকে কখনো, শত চেষ্টাতেও মাথা খুঁটে মরে গেলেও ফিরে তো পাওয়া যাবে না।
সব পাওয়া যাবে, চাইলে সব পাওয়া যায়।
হঠাৎ দাঁড়িয়ে পড়ল দুই ভাই, সামনে হাত বাড়িয়ে একজন ভিখারি, সাদা ময়লা শাড়ি, কালো গায়ের রং, কোঁচকানো চামড়া, উড়ো উড়ো খোলা চুল, বাঁকা নাক, হাত বাড়িয়ে দিয়েছে বুড়িটা ওদের দিকে, পয়সা চায় বোধহয়। বুড়িটাকে দেখেই কেমন যেন করে উঠল ভেতরটা। রজত তাড়াতাড়ি পকেটে হাত ঢুকিয়ে পয়সা বের করে দিল বুড়ির হাতে। পয়সাটা না নিয়েই বুড়ি বলল,
কিন্তু চাইতে নেই, সব চাইতে নেই, মাথা পেটে আর পেট পেটে মরেছে কেমন বল।
খিলখিল করে বুড়িটা হেসে উঠল। ওরা দেখল বুড়িটার সামনের দুটো দাঁত নেই।
আজ গল্প পাঠেছিল সায়ক আমান, বিভিন্ন চরিত্রে বর্ণিশা, বর্ষা, ঋতুপর্ণা, দিতিপ্রিয়া, মৌপিয়া, এনামুল, কৌশিক, সায়ক এবং আমি তোমার। শব্দগ্রহণে নীলাভ, আবহ ও স্পেশাল এফেক্টসে সায়ক, স্ক্রিপ্টিংয়ে বর্ষা। শুনছিলেন শ্রীতমা সেনগুপ্তের কাহিনী ধূমাবত। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। Thank you.